আমার ছেলে গেল। হ্যাঁ, ঠিক জগন্নাথ মিশ্র ও ভয় হয়ে গেল, বিশ্বরূপ এত পড়াশোনা করছে এত, ও সন্ন্যাস হয়ে যাবে, তাই চিন্তা করে ভাবলো বিশ্বরূপকে আটকাতে হবে। আর বাবা মা সেই জন্য কি করে, ছেলেকে ধরে বিয়ে দিয়ে দেয়, ভাবে কি ছেলে সন্ন্যাসী না হয়। আর জগন্নাথ মিশ্র এরকম চিন্তা করলেন ছেলেকে বিবাহ দিতে হবে, আর মেয়ে খুঁজতে শুরু করলেন। যখন বিশ্বরূপ জানতে পারলেন আমার বিবাহ দেওয়ার ব্যবস্থা করছে আমার বাবা মা, তখন একদিন বিশ্বরূপ সবাইকে না জানিয়ে সবার অলক্ষেতে সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন। আর সন্ন্যাস যখন গ্রহণ করে চলে গেছেন, জগন্নাথ মিশ্রের খুব দুঃখ, শচী মাতার খুব দুঃখ যে আমার বড় পুত্র চলে গেল। নিমাই তাকে সান্ত্বনা দিতেন, তাদের না না মা তুমি দুঃখ করো না, দাদা চলে গেছে, আমি তোমাদের দেখাশোনা করব। একদিন জগন্নাথ মিশ্র স্বপ্নে দেখছেন আবার নিমাই সন্ন্যাস গ্রহণ করেছে, আর সমস্ত ভক্তরা তার চরণের কাছে প্রণাম করছেন, অদ্বৈত আচার্য এসে তাকে প্রণাম করছেন। এইসব যখন দৃশ্য দেখেছেন জগন্নাথ মিশ্র আরো ভয় হয়ে গেছে, আর চিৎকার করে উঠেছে, না না আমার নিমাই সন্ন্যাসী হবে না, না আমার নিমাই সন্ন্যাসী হবে না। শচী মাতা বলছে কি হয়েছে কি হয়েছে, না না আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম, নিমাই না সন্ন্যাস হয়েছে। নিমাই এসে বলছে না না বাবা আমি সন্ন্যাসী হব না, আমি তোমাদের দেখাশোনা করব। জগন্নাথ মিশ্র মনে মনে ভাবলেন এই বিশ্বরূপ অদ্বৈত আচার্যের সভায় বারবার যেত, আর বেশি শাস্ত্র পড়ত, আর আমার নিমাইও এখন থেকে এটা শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি কি করেছেন, যখনই বিশ্বরূপ চলে গেছেন সন্ন্যাস নিয়ে, নিমাই খুব ভালো হয়ে গেছে। আগে তো তাও দুষ্টামি কিছু করত, নিমাই খুব শান্ত হয়ে গেছে, শুধু পড়াশোনা ছাড়া আর কিছু জানে না, পাঠশালায় যায়, ঘরে এসে রাত দিন শুধু পড়াশোনা করে। কিন্তু এর ফলস্বরূপ আবার ভয় হয়ে গেছে আর একজনের, কার, জগন্নাথ মিশ্রের বাবার ভয় হয়ে গেছে। কেন ভয়, সে আলোচনা করছে আমার এই বড় পুত্র বিশ্বরূপ সে মন দিয়ে পড়াশোনা করেছিল আর সেই জন্য সন্ন্যাস হয়ে গেল, আর আমার নিমাইকে সেই দৃশ্য দেখতে পাচ্ছি এখন রাত দিন সে পড়াশোনা করছে, ও যদি পড়াশোনা করে তাহলে ও একদিন সন্ন্যাসী হয়ে চলে যাবে, তাহলে আমার কি থাকবে, না আমার নিমাইকে আর পড়াশোনা করতে দেওয়া হবে। শচী মাতাকে বললেন আজ থেকে নিমাই আর পড়াশোনা বন্ধ। শচী মাতা বললেন এ তোমার কেমন আদেশ, পড়াশোনা না করলে আমার নিমাই মানুষ হবে কি করে, নিমাইকে কে মেয়ে দেবে, আর ও সংসার চালাবে কি করে। বলছে আরে শচী তুমি কেন এরকম বলছো, দেখো আমি তো কত পড়াশোনা করেছি, কি আমি কি বিরাট বড় ধনী কিছু হয়েছি, সেই জন্য ভগবান যাকে যা জুটাবে তাই হবে, না বরঞ্চ আমার ছেলে মূর্খ হোক কিন্তু নিমাই তো আমার কাছে থাকবে, আজ বিশ্বরূপ এত পড়াশোনা করলো বলে সে সন্ন্যাস নিয়ে চলে গেল, আমার নিমাই যদি সেই রকম হয় তাহলে আমার কাছে নিয়ে বাঁচব, না আমার ছেলে মূর্খ হয়ে থাক তাও থাক। নিমাই পড়াশোনা বন্ধ। জগন্নাথ মিশ্র বললেন, এই শচী মাতা বললেন নিমাই তোমার বাবার আদেশ, তোমাকে পাঠশালায় যাওয়া যাবে না। নিমাই ভদ্রলোকের মতন বাবার আদেশ পালন করেন আর পাঠশালায় যান না, যায় না, কিন্তু দুষ্টামি শুরু করে দিয়েছে। বাবা পাঠশালায় যেতে দেয় না, পাঠশালায় না গেলে আমি দুষ্টামি করব। আর সেই ভেবে দুষ্টামি দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। রাত হলে ঘরে থাকে না, কারো ঘরের বাড়ির কলা কেটে ফেলবে, মোচা কাটবে, শস্য সব উপড়ে ফেলে দেবে, যা অনিষ্ট করবে। কখনো কি করে, রাত হলে একটা কম্বল মুড়ি দেয়, আর একজনকে সঙ্গে নেয়, ওর দুটো পা, নিমায়ের দুটো পা, আর একটা ছেলের দুটো পা, দুইজন একটা কম্বল মাথায় নিল, হয়ে গেল কি ষাড়। আর ষাড় হয়ে ষাড়ের বেশ ধারণ করে সে কি করত, সব যার ক্ষেত খাবার আছে তাদের ক্ষেতের ভিতর ঢুকে ভালো শাক সবজি ফল মূল যা থাকবে সব নষ্ট করে দেবে। আর যদি কেউ দেখতে পারবে এই এই ষাড় ঢুকেছে, হট করে কম্বলটাকে ফেলে দিয়ে দুজন হাসতে হাসতে চলে আসবে। এরকম দুষ্টামি করে। শুধু সেই দুষ্টামি নয়, আগেরকার সময় মানুষ তো আর অ্যাটাচ বাথ ছিল না, তাদের বাথরুম ছিল বাইরে। আর সে নিমাই কি করত, রাত্রে যে যারা ঘরের ভিতর শুয়ে পড়েছে তাদের বাইরে থেকে ছিটকিনি দিয়ে দিত, বাইরে ছিটকিনি দিয়ে দিত। ছিটকিনি দেওয়ার পরে গভীর রাত্রে প্রকৃতির ডাক যখন আসবে, কারো বাথরুমে যেতে হবে, আর দরজা এসে ঢোকাবে, এই দরজা খোল দরজা খোল, আর নিমাই দূর থেকে হি হি করে শুধু আসবে। সারা দিন রাত শুধু দুষ্টামি দুষ্টামি দুষ্টামি, এই শুধু দুষ্টামি করে। একদিন কি করেছে, একটা গর্তে যে বসেছে, গর্তে কি আছে, যত বিষ্ণুর জন্য মাটির হাড়িতে নৈবেদ্য রান্না হয়, আগেরকার মানুষ উন্নত ছিল না, এখন মানুষ উন্নত, এখন মানুষ একই হাড়িতে 5 বছর 10 বছর খায়, আর তখন মানুষ একবার রান্না করত, রান্না করেই ফেলে দিত, কারা বেশি উন্নত ছিল তখন উন্নত। আর বৈদিক জীবনে মাটির হাড়ি কত উন্নত, টাটা বিড়লা, আমি রাজীব দীক্ষিত তার একটা লেকচার শুনছিলাম, টাটা তাদের যে বাড়িতে যে বয়স্ক মহিলা আছে সে এখনো মাটির পাত্রেই রুটি বানায়, মাটির পাত্রেই রান্না করে, এবং মাটির পাত্রে যে টেস্ট সে কোনোদিন অন্য কোনো স্টিলের অন্য কিছুতে হবে না। আগেরকার সময় মাটির পাত্রেতেই বিষ্ণুর জন্য নৈবেদ্য রান্না হতো, আর রান্না করে একবার রান্না করে ওটা ফেলে দিত গর্তে। আর নিমাই একদিন যে সেই সমস্ত হাড়ির যে গর্তে ফেলে দিয়েছে সেই গর্তে নেমে গেছে, আর হাড়ির কালি টালি সব মেখে টেকে সেখানে বসে আছে। লোকেরা এসে শচী মাতাকে বলছে, দেখো তোমার নিমাই কোথায় বসেছে, নোংরা জায়গা। শচী মাতা দৌড়ে চলে এসছে, আরে নিমাই নিমাই এ কোথায় বসেছে, আরে অপবিত্র জায়গা, ও ডোট বলছে, তুমি আমাকে পড়াশোনা করতে দাও না, কোনটা অপবিত্র কোনটা অপবিত্র জ্ঞান আমার হবে কি করে, আরে নিমাই ওট ওট ওটা উচ্ছিষ্ট জায়গা। তারপরে নিমাই আবার উপদেশ দিচ্ছেন, আরে বিষ্ণুর জন্য যা হয় সেটাকে আর নষ্ট নোংরা হয়, সব কিছুই শুদ্ধ। দৈত্যাত্রেয় ভাবে নিমাই উপদেশ দিতে শুরু করলেন। শচী মাতা তবুও তার হাত ধরে ডাকছেন, চল উঠে চল, স্নান করবি, পবিত্র হবি, পরিষ্কার হবি। বলছে পরিষ্কার অপরিষ্কার শুদ্ধ অশুদ্ধ তো আমার জ্ঞান কি করে হবে, পড়াশোনাও করতে দেও না। তখন আশেপাশের লোক অলরেডি সে তার পাশে চলে এসছে, তখন সবাই শচী মাতাকে বলছে, তোমরা কেমন বাবা মা, আমাদের ছেলেদের জোর করে আমরা স্কুলে পাঠাই, যেতে চায় না জোর করে পাঠাই, আর তোমার ছেলে স্কুলে যেতে চায় তুমি তাকে বন্ধ করেছো, এটা ঠিক নয়। তখন নিমাইকে ধরে বাড়িতে নিয়ে এসেছেন শচী মাতা, সব ঘটনা বলেছেন, লোকেরা কি বলছে সেটা বলেছেন, আর নিমাই কি বলেছেন, পবিত্র অপবিত্র জ্ঞান নেই কি করে হবে। তখন অন্যরাও জগন্নাথ মিশ্রকে বলেছে, না জগন্নাথ মিশ্র এটা করা ঠিক নয়, তোমার নিমাইকে পড়তে দাও। তখন জগন্নাথ মিশ্র আবার নিমাইয়ের জন্য পড়ার ব্যবস্থা করে দিলেন। তাই নিমাই পড়াশোনা করতে শুরু করলেন। কিছুদিন পরেই জগন্নাথ মিশ্র অবশ্য অপ্রকট হয়ে গেলেন। জগন্নাথ মিশ্র যখন অপ্রকট হলেন, বালক নিমাই সংসার দেখার দায়িত্ব, বালক নিমাই শচীমাতা রান্না বান্না করেন, কিন্তু আয় ইনকাম নেই কি করে সংসার চলবে। যখন নিমাইকে বলেন, বাবা কি করে সন্না এই হবে, কি রান্না করব কিছুই তো নেই, হঠাৎ নিমাই ঘর থেকে বাইরে যাবে যে এক তোলা সোনা নিয়ে আসবে, সোনা নিয়ে এসে শচীমাতাকে দেবে যে একে ভাঙিয়ে তুমি বাজার ঘাট কর। যাই বাজার ঘাট করতেন, কিন্তু শচীমাতার ভয় হতো, দুষ্ট আমার নিমাই কোথার থেকে সোনা আনে, পরে যদি কেউ ধরবে পিটাবে, এরকম ভয়। কিন্তু আসলে ভগবানের ইচ্ছায় সব হয়, ভগবান ইচ্ছা করলে কি না হয়। তাই এইভাবে সংসার মেনটেন্স করতেন। আর বিদ্যা আরম্ভ শুরু হলো, এইভাবে যখন এক এক করে বিভিন্ন লীলা হচ্ছে, জগন্নাথ মিশ্র অপ্রকটের পরে নিজেই সংসারের দায়িত্ব নিতে শুরু করলেন এবং সংসার অতিথি আসলে সেবা দেন, এভাবে সব নিমাই সব মেনটেন্স করেন। হ্যাঁ, বিভিন্ন সময় এইভাবে শচীমাতা ভগবানের কাছে প্রার্থনা করেন, হে ভগবান আমার নিমাইকে তুমি দেখো, কারণ তার বাবা নেই, তিনি কোথায় কি করছে আমি কিছু জানি না, কিছু ভুল ভ্রান্তি হলে হে ভগবান তুমি ক্ষমা করে দাও, এরকম ভাবে প্রার্থনা করতেন। নিমাই এইভাবে চলছে, বিদ্যা আরম্ভ হচ্ছে। আর এদিকে বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর কথা কিছু বলতে বলতে ওনার মনে হয়েছে, আমার ও প্রভুর কথা কেন বাদ যাবে, কোন প্রভু, আর এক প্রভু আছে নিত্যানন্দ প্রভু। তা আমরা গৌরের কথা এত আলোচনা করছি, যদি নিত্যানন্দ প্রভুর কথা আলোচনা না করি তাহলে অধরাও থেকে যাবে। হ্যাঁ, গৌরাঙ্গের লীলাটা পরিপুষ্ট হবে না, কারণ তার সঙ্গে তো আর একজন আছে নিত্যানন্দ ভাই, পরম করুণ প্রভু দুই জন নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ। পরম করুণ একজন নয় দুইজন, মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। তা নিত্যানন্দ প্রভু করুণার অবতার। আমরা নিত্যানন্দ প্রভুর কথা আলোচনা করার আগে আমরা একটা কীর্তন শ্রবণ করি, পরম করুণ প্রভু দুই জন, কারণ একজন প্রভু নয়। আমরা আজকে সকালে আলোচনা করছিলাম প্রভু হচ্ছে তিনজন, তিনজন প্রভু, তার ভিতরে দুইজন প্রভু আর একজন মহাপ্রভু। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ, একজন মহাপ্রভু আর দুইজন হচ্ছে প্রভু। যেখানে পঞ্চতত্ত্বের বর্ণনা দেওয়া হচ্ছে সেখানে পঞ্চতত্ত্ব হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, পঞ্চতত্ত্ব ভক্ত রূপ, ভক্ত স্বরূপ আর ভক্ত ভাব, এই তিনজন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য, আর ভক্ত অবতার ভক্ত শক্তি গদাধর আর সুভাষ ঠাকুর, এই পাঁচজনের বর্ণনা। এই পাঁচজন এসে পৃথিবীতে প্রেম ধন বিতরণ করলেন। তা নিত্যানন্দ প্রভুর আমরা যদি কিছু আস্বাদন না করি তাহলে আমাদের গৌর লীলাটা পরিপুষ্ট হবে না। সেই জন্য আমরা মহাপ্রভুর কিছু বাল্য লীলা আমরা চৈতন্য ভাগবতে অষ্টম অধ্যায় পর্যন্ত মহাপ্রভুর বাল্য লীলা বর্ণনা করেছেন। তারপরে বৃন্দাবন দাস ঠাকুর মাথায় এসেছে কোথায়, নিত্যানন্দ প্রভু, তখন নবম অধ্যায় এসে শুরু করেছেন নিত্যানন্দ প্রভুর লীলা। তাই প্রভু দুই জনের কথা আমরা একটু স্মরণ করি, পরম করুণ প্রভু দুই জন। আমার মনে আছে আপনার উত্তর চব্বিশ পরগনার ভক্তদের ভক্তরা সাক্ষী আছেন, কয়েক বছর আগে চাতরায় এই উত্তর চব্বিশ পরগনার জেলা সম্মেলন হয়েছিল, যে জেলা সম্মেলনে আমাদের পরমারাধ্য গুরু পাদপদ্ম জয়প্রতাকা স্বামী মহারাজ এসেছিলেন, গুরু মহারাজ এসেছিলেন, এবং উনি আলোচনার ক্ষেত্রে বলতে যে তিনি এই পরম করুণ প্রভু দুই জনের কথা বলতে যখনই শুরু করলেন তখন কান্না করতে শুরু করেছিলেন। আমার কাছে সেই ভিডিও আছে, জানি না কোথায় আছে, খুঁজে দেখতে হবে। সেই ভিডিও গুরু মহারাজ পরম এই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কথা বলে কান্না করতে শুরু করেছিলেন। তা আমরা দুইজন প্রভুর কথা এই কীর্তনের মাধ্যমে আমরা স্মরণ করার চেষ্টা করব, পরম করুণ প্রভু দুইজন।
পরম করুণ প্রভু দুইজন, নিতাই গৌরচন্দ্র সবয়বতার হর শিরোমণি, কেবল আনন্দ কন্দ
সের
চোখে মজরিয়া মুখে বল হরি হরি মুখে বল হরি হরি
বিষয় ছাড়িয়া সেরাচে মজরিয়া মুখে বল হরে হরে মুখে বল হরে হরে
পরম করুণা প্রভু দুর্গম মিটাই গৌর চন্দ্র
হরে পরম করুণা প্রভু দুর্গম মিটাই গৌর চন্দ্র
ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা
দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা
দেখো রে ভাই ত্রিভুবনে নাই মন দয়াল দাতা
দেখো রে ভাই ত্রিভুবনে নাই মন দয়াল দাতা
পশু পাখি ঝুরে পাষাণ বিদরে
পশু পাখি ঝুরে পাষাণ বিদরে
শুনি যার গুণ গাথা
পশু পাখি ধরে পাচন বিদরে শুনি যার গুণ গাথা শুনি যার গুণ গাথা মহায়
লোচন
নিত্যানন্দ প্রভুর দিব্য লীলা বিলাস আমরা কিছু আলোচনা করব, তার আগে জল পাওয়া বন্ধ করুন। জল জল বন্ধ কোথায়? বন্ধ করতে বললাম তো, যেতে বললাম, চলে যান, চলে যান, আপনি আপনি চলে যান।
হরে কৃষ্ণ, জলটা ওখানে রয়েছে গেটের কাছে,
যারা জল নেবেন তারা বাইরে যান। হরে কৃষ্ণ, কারণ একজন জল খেতে দশ জনের অসুবিধা হবে, সেই জন্য আসলে হরি কথার আসরে জল সার্ভিস হয় না, জল খাওয়ার জায়গা থাকে আলাদা জায়গা। যাদের জল তৃষ্ণা পাবে আপনারা যখন চলে যাবেন আসবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি একচক্রা গ্রামে আবির্ভূত হলেন, বর্তমান নাম যার বীরচন্দ্রপুর, বীরভূম জেলায় একচক্রা ধাম। হাড়াই পণ্ডিত পদ্মাবতীর গৃহে তিনি আবির্ভূত হন, আর আবির্ভূত হয়ে তিনি দিব্য লীলা বিলাস করেন। হাড়াই পণ্ডিত নিত্যানন্দ প্রভুর প্রতি এত আকৃষ্ট ছিলেন, কাজকর্মে কখনো বাইরে বের হতেন আর ফিরে ফিরে এসে নিত্যানন্দ প্রভুকে দেখতেন। এত সুন্দর রূপ না দেখে থাকতে পারতেন না। নিত্যানন্দ প্রভু ছোট্ট বয়সে, বাল্য বয়সে তিনি খেলাধুলা করতেন, আমাদের মতন এরকম ক্রিকেট হাডুডু ফুটবল এগুলো খেলতেন না, তিনি খেলতেন খেলার সাথীদের নিয়ে কৃষ্ণলীলা খেলতেন, রামলীলা খেলতেন। যখনই যা খেলা খেলতেন সব কৃষ্ণলীলা বিষয়ক খেলা খেলতেন। কখনো কেউ ভূমি বেশ ধারণ করে, পৃথিবীর বেশ ধারণ করে, পৃথিবী গাভীর বেশ ধারণ করে বিষ্ণুর কাছে যে প্রার্থনা করতেন, দেব দেবতারাও এসে বিষ্ণুর কাছে প্রার্থনা করতেন। আবার একজন কেউ অভিনয় করতেন, দূর থেকে চিৎকার করে বলতেন, আমি খুব তাড়াতাড়ি আমি আবির্ভূত হব, তোমরা সবাই আমার সঙ্গে আসো আবির্ভূত হও, এইভাবে চিৎকার করে তিনি বলতে, আর একজন বলতেন, এরকম সব অভিনয় হতো। কোনো একদিন দেবকী বসুদেবের বিবাহ হতো, কংসের কারাগারে থাকতেন, সেখানে কৃষ্ণের জন্ম হতো, কৃষ্ণকে গোকুলে নিয়ে যেতেন বসুদেব, এসব অভিনয়ের মাধ্যমে হতো। সবাই অবাক হয়ে যেতেন এই অদ্ভুত লীলা, এই অদ্ভুত খেলা নিত্যানন্দ জানলো কোথা থেকে। একদিনের একটা ঘটনা এরকম হয়েছে, তারা সেদিন রামলীলা করছেন, আর রামলীলা করতে যে কি হয়েছেন, নিত্যানন্দ প্রভু অভিনয় করছেন কার, লক্ষণের অভিনয়। নিত্যানন্দ প্রভু নিজেই লক্ষণ, তাই উনি যখন অভিনয় করছেন উনি লক্ষণের অভিনয় করছেন, আর যখন লক্ষণের অভিনয় করছেন এরকম হয়েছে সীতা হরণ হয়ে গেছে, আর সীতার বিরহে রাম লক্ষণ কান্না করছেন, সীতা মাকে খুঁজছেন, খুঁজতে খুঁজতে তারা জানতে পারলেন যে লঙ্কার রাবণ সীতা মাকে হরণ করে নিয়ে গেছে। তখন সেখানে কি হবে, বানর সৈন্য, সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করলেন, বানর সৈন্য নিলেন, সেখানে সেতু বন্ধন করলেন, সেতু বন্ধন করে লঙ্কায় গেলেন, রাম আর লক্ষণ যুদ্ধ করছেন। ওখানে রাবণ এর সঙ্গে যুদ্ধ করতে শক্তি সেল মেরেছে কে, মেঘনাথ, মেঘনাথের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে, মেঘনাথের অভিনয় যে করছে সে একটা ফুল, পদ্ম ফুল এরকম ছুঁড়ে মেরেছে, আর সেটা হচ্ছে শক্তি সেল, আর সেই পদ্ম ফুল এসে লক্ষণ রূপী যে নিত্যানন্দ, লক্ষণের অভিনয় করছে নিত্যানন্দ, তার বুকে এসে লেগেছে, আর সঙ্গে সঙ্গে লক্ষণের অভিনয়কারী যে নিত্যানন্দ সে মাটিতে ঢলে পড়েছে, ঢলে পড়ে একদম অচেতন হয়ে গেছে, আর অচেতন এমন হয়েছে আর কোনো সাড়া নেই। এখন সবাই নাটক মাথা থেকে আউট হয়ে গেছে, নিত্যানন্দ প্রভু সেন্সলেস হয়ে গেছে ওই চিন্তাতে সবাই ব্যস্ত, আর নিত্যানন্দকে ডাকছে, নিত্যানন্দ ওঠো ওঠো ওঠো, নিত্যানন্দ তো শক্তিশালে লক্ষণের অভিনয় করার ফলে শক্তিশেল বান লেগেছে, সেই জন্য সে মূর্ছিত হয়ে গেছে, সে আর উঠছে না, সবাই ডাকছে আর উঠছে না, এরকম করতে করতে বিকাল হয়ে গেছে তাও উঠছে না, সবাই এখন কান্নাকাটি শুরু করছে, নিত্যানন্দ এই কি হল। খবর যখন ঘরে চলে গেছে, হাড়াই পণ্ডিত পদ্মাবতী ওনারা দৌড়ে চলে এসছেন, কি হলো আমার নিতাইয়ের, কি হলো নিতাই, দেখছে নিতাই অচেতন, নিতাইকে বাবা মা ডাকছে, নিতাইয়ের আর চেতন নেই। অনেকক্ষণ পরে একজন বয়স্ক লোক জিজ্ঞাসা করছে, তোমরা এরকম হলো কি করে, বলছে আমরা তো অভিনয় করছিলাম, নাটক করছিলাম। কিসের নাটক করছিলেন, রামলীলা, তা নিত্যানন্দ কিসের অভিনয় করছিল, বলছে লক্ষণের অভিনয়, আর শক্তিশেল বান তার বুকে লেগেছে, আর সঙ্গে সঙ্গে লক্ষণ মূর্ছিত হয়ে গেছে, নিত্যানন্দ মূর্ছিত হয়ে গেছে, আর মূর্ছা আর ভাঙছে না। তখন সেই বুদ্ধিমান বয়স্ক লোক বললেন, তাহলে তোমাদের পরের নাটক, তোমাদের সেই সুসেন বৈদ্যকে, যে বৈদ্যের অভিনয় করার জন্য তো আসলে নিত্যানন্দ অভিনয় করার আগে সবাইকে ভাগ করে দিতেন, তুমি এই এর অভিনয় করবে, তুমি হনুমানের অভিনয় করবে, তুমি বৈদ্যের অভিনয় করবে, তুমি এর অভিনয় করবে, বলছে তোমাদের ভিতরে এত লক্ষণ তো শক্তিশেল বিদ্য হয়েছে, এর পরের নাটককে তোমাদের বৈদ্যকে এর অভিনয় করছে, বলছে ও হচ্ছে বৈদ্যের অভিনয় করছে, সুসেন বৈদ্য তুমি ব্যবস্থা করো। তখন সুসেন বৈদ্য এসে ডিক্লেয়ার করলেন যে বিশল্যা করণী আনতে হবে, এই লক্ষণ সে লক্ষণের শক্তি সেল থেকে উদ্ধার করার জন্য বিশল্যা করণী আনবে, কে আনবে। তখন জিজ্ঞাসা করলো, হনুমানের অভিনয় কে করছিল, তখন একজন লাভ দিয়ে বলো আমি হবি হনুমান, তারা হ্যাঁ তুমি তাহলে যাও, সুসেন বৈদ্য বলো যাও হনুমান তুমি বিশল্যা করণী নিয়ে আসো। তখন যে হনুমানের অভিনয় করছিল সে এক লাভ দিয়ে গেলেন, লাভ দিয়ে বের হয়ে গেলেন। রাস্তায় রাবণের চর সে সাধুর বেশ ধারণ করে হনুমানকে বঞ্চিত করতে চাইলেন, তাকে মেরে আবার সেই গন্ধমাধব পর্বতে গেলেন, বিশল্যাকরণী নিয়ে আসলেন, এরকম কিছু গাছপালা নিয়ে এসেছেন। সুসেন বৈদ্যর অভিনয় যে করছিল সে সেখান থেকে দুটো পাতা নিল হাতে ডলল। তারপরে লক্ষণ অভিনয় করছিল, লক্ষণ নিত্যানন্দ, আর সেই নিত্যানন্দের নাকের কাছে যখন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু যে কিনা লক্ষণের অভিনয় করছে সে জেগে উঠল। হরিব, সবাই অবাক হয়ে গেল, এসব লীলা এরা জানে কি করে? হ্যাঁ, এত কৃষ্ণ লীলা, এত রাম লীলা। এইভাবে সারাদিন শুধু অভিনয় করতেন, রামলীলা অভিনয়, কৃষ্ণলীলা অভিনয়, এরকম হতো খেলাধুলা মানে তাই। একদিন কি হয়েছে, আসলে নিত্যানন্দ প্রভু কে তার পিতা মাতা এত ভালোবাসে যে তিনি সংসার ত্যাগ করতে চাইবেন, কিন্তু কি করে সংসার ত্যাগ করবেন, এত ভালোবাসার মাধ্যমে কি করে তাদের কাছ থেকে যেতে পারে। ভগবানের ইচ্ছাক্রমে একজন সন্ন্যাসী এসে হাজির হয়েছেন, তখন নিত্যানন্দ প্রভুর বয়স মাত্র ১২ বছর। ১২ বছর সেই বয়সে একজন সন্ন্যাসী হাড়াই পণ্ডিতের বাড়িতে এসেছেন, আর হাড়াই পণ্ডিতের সঙ্গে সুন্দর কৃষ্ণ কথা, সারা রাত ধরে কৃষ্ণ কথা হয়েছে। সকালবেলায় সন্ন্যাসী যখন চলে যাবেন, হাড়াই পণ্ডিত বলছেন, আপনার জন্য আমি কি সেবা করতে পারি? তখন সন্ন্যাসী বললেন, আপনি যদি আমার কিছু সেবা করতে চান তা আমি যা চাইব দেবেন তো? হ্যাঁ, আপনি যা চাইবেন আমি তাই দেব। বললেন, যদি আপনি দেবেন, কারণ আমি সন্ন্যাসী মানুষ, আমার সঙ্গে কোনো সেবক নেই, আমি একাকী ভ্রমণ করি, কেউ সাহায্য করার কেউ নেই, তা আপনার এই যে বড় পুত্র নিত্যানন্দ তাকে যদি আপনি দেন, তাহলে আমি নিয়ে সঙ্গে নিয়ে যাব, বিভিন্ন তীর্থ ভ্রমণ করাবো, আমার সুবিধা হবে। হাড়াই পণ্ডিতের মাথায় যেন বজ্র পড়ল, বাজ পড়ল, বলে ঠিক আছে, আমি আমার স্ত্রী পদ্মাবতী তার সঙ্গে একটু আলোচনা করি। এ হচ্ছে গৃহস্থদের নিয়ম, কোন কাজ করতে গেলে স্বামী স্ত্রী উভয়েই কনসাল্ট করে করলে সেটা ভালো, আর স্ত্রীরও কর্তব্য কি দেখুন। যখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে যে আমি এরকম সন্ন্যাসীকে কথা দিয়েছি, তিনি যা চাইবে আমি দেব, আর তিনি এমন কিছু চাইলেন আমার প্রাণের থেকেও বেশি প্রিয় জিনিস উনি চেয়ে বসেছেন, কি চেয়েছেন? না, নিত্যানন্দকে চেয়েছে, নিত্যানন্দকে সে সন্ন্যাসী চেয়েছে। এখন আমি কি করতে পারি, তুমি বলো তোমার কি ইচ্ছা? পদ্মাবতী বললেন, প্রভু, স্বামীর ধর্মই আমার ধর্ম, আপনি যে কাজ ধর্ম বলে মনে করেন আমি সেই কাজে আমার মতি আছে, আমার সম্মতি আছে। তখন হাড়াই পণ্ডিত রাজি হলেন, আর নিত্যানন্দকে নিয়ে সন্ন্যাসী যখন রওনা দিলেন, আর এই পদ্মাবতী আর হাড়াই পণ্ডিত একদম পিছনে পিছনে যাত্রা শুরু করে দিলেন। কিছু দূর যাওয়ার পর নিত্যানন্দ প্রভু বলছেন, মা বাবাকে বলছেন, আপনারা আর যাবেন না। তখন সেখানে দাঁড়িয়ে আছে, যতদিন যত দূর সন্ন্যাসী নিত্যানন্দকে নিয়ে গেছে ততদূর একদম অপলক নেত্রে সে নিত্যানন্দের দিকে তাকিয়ে আছে, আর এরকম হাত ধরে নিত্যানন্দকে নিয়ে যাচ্ছে। হাড়াই পণ্ডিত আর পদ্মাবতী একদম পাথরের মতন দাঁড়িয়ে শুধু দেখছেন, আর দেখতে দেখতে যেখানে নিত্যানন্দ আড়াল হয়ে গেলেন, কোন একটা জায়গায় তো আড়াল হতে হবে, যখনই আড়াল হতে হয়ে গেলেন, যখন আর দেখতে পেলেন না, তখন সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন, মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এবং সেই নিত্যানন্দের বিরহে কান্নাকাটি পাগলের মতন, বর্ণনা আছে তিন মাস হড়াই পণ্ডিত কোনো কিছু জল গ্রহণ করেনি, কোনো অন্ন গ্রহণ করেনি পুত্রের বিরহে, আর তিন মাস পরে দেহ ত্যাগ করে ভগবত ধামে ফিরে চলে গেছে। হরিব, এ হচ্ছে বিরহ। পাশানে কুটিব মাথা, অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। এ হচ্ছে বিরহ। তাই ভগবত বিরহ হচ্ছে এরকমই। হারাই পণ্ডিত সেই বিরহে দেহ ত্যাগ করে চলে গেলে, তিন মাস খাদ্য খাবার পরিত্যাগ করলে। নিত্যানন্দ প্রভু গেলেন সন্ন্যাসীর সঙ্গে, বর্ণনা করা আছে চৈতন্য ভাগবতে, সমস্ত তীর্থ দক্ষিণ ভারত উত্তর ভারত সমস্ত তীর্থ ভ্রমণ করলেন। কিছুদিন পরে অবশ্য সন্ন্যাসীর থেকে উনি একা একা চলে গেলেন। সন্ন্যাসী একদিকে গেলেন, নিত্যানন্দ প্রভু একদিকে গেলেন। কিছুদিন পরে নিত্যানন্দ প্রভুর সঙ্গে মাধবেন্দ্র পুরীপাদের দেখা হলো, এবং উভয় উভয়েরকে দর্শন করেই কৃষ্ণ প্রেম তাদের জাগ্রত হলো, আলিঙ্গন করলেন, প্রেমে মূর্ছিত হলেন, ক্রন্দন করলেন, স্বাভাবিক ভাব প্রকট হলো এবং উভয় উভয়কে চিনতে পারলেন। এইভাবে নিত্যানন্দ প্রভু বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতে যখন বৃন্দাবনে আসলেন, বৃন্দাবনে এসে তিনি খুঁজছেন, কি খুঁজছেন? কৃষ্ণকে খুঁজছেন। তিনি হচ্ছেন স্বয়ং বলরাম, আর তিনি তার ভাই কানাইকে খুঁজছেন। আমি তো বলরাম, ভাই কানাই কোথায়? আর বৃন্দাবনে চিৎকার করতে শুরু করলেন, কানাই 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 বলে চিৎকার করছেন। এরকম যখন কানাই কানাই বলে চিৎকার করছেন, কানাই তো গোবর্ধন থেকে বেরোয় আসলেন না, একজন বেরোয় আসলেন, তার উচ্চতা ছিল 7 হাত, আমরা তো 3.5 হাত। এর আগে দ্বাপর যুগের মানুষ ছিল কত? 7 হাত লম্বা। একজন বেরোয় আসলেন, আর তিনি এসে জিজ্ঞাসা করছেন নিত্যানন্দ প্রভুকে, কে আপনি কানাই কানাই বলছেন? বলছে, দেখছো না আমার হাতে হল আছে, আমি হচ্ছে বলরাম, আর আমি বলরাম, আমার ভাই কানাই কোথায়? আমার কানাইকে খুঁজে বেড়াচ্ছি। বলছে, আপনি বলরাম? কি করে আপনি বলরাম হন? হ্যাঁ আমি বলরাম, আমার হাতে হাল আছে। আপনি বলরাম কি করে প্রমাণ পায়? একটা ভাবে প্রমাণ হতে পারে, যখন বলরাম ছিলেন বৃন্দাবনে, তখনই আমরা যখন এই গোবর্ধন দৌড় দিতাম, তখন আমি কখনো বলরামের সঙ্গে দৌড়ে পারতাম না। তা আপনি যদি সত্যি বলরাম হন, চলুন না একবার দৌড় দিই। আপনি যদি আমার আগে চলে আসতে পারেন, তাহলে বুঝবো আপনি বলরাম। বলরাম নিত্যানন্দ প্রভু বললেন, চলো এক দৌড় দিই। এক দৌড় দিলেন, 7-8 লম্বা, তিনি হচ্ছেন শ্রীদাম সখা। তাকে পিছনে ফেলে রেখে নিত্যানন্দ প্রভু তিনি আগে চলে আসলেন। যখনই আগে চলে এসেছেন, তখন শ্রীদাম সখা বললেন, হ্যাঁ প্রভু, আমি বুঝতে পেরেছি আপনি হচ্ছে বলরাম। বলরাম বলছে, তুমি কে? বলছে, আমি হচ্ছে শ্রীদাম সখা। আর এই শ্রীদাম সখাই হচ্ছে একজনই যিনি কৃষ্ণ লীলায় ছিলেন, দেহটা ত্যাগ না করে একই দেহে তিনি আবার গৌর লীলায় আছেন। একজনই ভক্ত যিনি কৃষ্ণ লীলায় যে দেহতে ছিলেন, দেহ চেঞ্জ না করে একই দেহেতে তিনি গৌর লীলায় আছেন, শ্রীদাম সখা। শ্রীদাম সখা তখন নিত্যানন্দ প্রভুকে বললেন, প্রভু কানাই তো আর বৃন্দাবনে নেই, কানাই এখন নবদ্বীপে লীলা করছেন, তিনি এখন নবদ্বীপে হরিনামে সবাইকে মাতাচ্ছেন, তিনি তো এখানে নেই। ও আমার কানাই তালি নবদ্বীপে, তালি আমি এখানে কি করব? চলো চলি, আমি এখন নবদ্বীপে যাব। নিত্যানন্দ প্রভু হাঁটা শুরু করলেন। অভিরাম ঠাকুর যে বললেন, প্রভু আমি আপনার সঙ্গে যাব। আরে তোমাকে আমি কি করে সঙ্গে নিই, তুমি এত লম্বা লোক, যে কোনো বাড়িতে যাবে দরজায় ঢুকবে, সাত হাত, আমাদের সব দরজায় প্রায় 3.5 হাত না উচ্চতা থাকে, তা 7 হাত লম্বা মানুষ কি করে ঘরে ঢুকবে? বলছে তোমাকে নিয়ে বাংলায় গেলে তো ঝামেলা হয়ে যাবে। বলছে না প্রভু, আমি আপনার সঙ্গে যাব। নিত্যানন্দ প্রভু ভাবলেন কি করা যায়। উনি বলরাম ভাবে হাতে হাল সঙ্গে করে রাখতেন, আর তিনি কি করলেন, সে হালটাকে মাথায় দিলেন, সিদাম সকার মাথায় দিয়ে টেনে 3.5 হাত করলেন, আর তার নাম হলো অভিরাম ঠাকুর। গৌরলীলায় যে কৃষ্ণলীলায় যিনি শ্রীদাম সখা, গৌরলীলাতে সেই ব্যক্তি দেহ ত্যাগ না করে অভিরাম ঠাকুর। হুগলি জেলায় খানাকুল কৃষ্ণনগরে সেই অভিরাম ঠাকুরের শ্রীপাঠ আছে। অভিরাম ঠাকুরের হাতে জয়মঙ্গল চাবুক থাকত, তিনি এই চাবুক দিয়ে যদি কাউকে একবার মারতেন তার সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম হয়ে যেত। আপনারা কেউ এরকম চাবুকের বাড়ি খেতে চান? আমরা কিছুদিন আগে গিয়েছিলাম, আমরা খোঁজ করছিলাম চাবুকটা আছে কিনা। গৌরাঙ্গ প্রেম মহারাজও অনেকদিন আগে গিয়েছিলেন, উনিও খুঁজছিলেন, কিন্তু ওনারা বলেছেন যে চাবুক আর পাওয়া যাচ্ছে না, অদৃশ্য হয়ে গেছেন। অভিরাম ঠাকুরের অনেক পাওয়ার ছিল, একজন তান্ত্রিক এসেছিল, যিনি বকুল গাছের নিচে অভিরাম ঠাকুর প্রথম বসেছিলেন, সেই বকুল গাছ এখনো ছিল। উনি কি করেছিলেন, বকুল গাছটা ফু দিয়ে ভস্ম করে দিয়েছিলেন তান্ত্রিক। আর একজন ভক্ত দৌড়ে দৌড়ে অভিরাম ঠাকুরের কাছে গিয়েছেন, প্রভু আপনার যে বকুল গাছ, ও বকুল গাছ ভস্ম হয়ে গেছে। আসলে ওনার নিজের হাতের পোতা বকুল গাছ। তখন অভিরাম ঠাকুর আবার মন্ত্রপুত করে আবার এক ফু দিলেন, সঙ্গে সঙ্গে গাছ আবার আগের মতন গাছ আবার হয়ে গেল, এত পাওয়ার। অভিরাম ঠাকুর যদি কাউকে প্রণাম করতেন, সে যদি শুদ্ধ ভক্ত না হতো, বিষ্ণুর অংশে না হতো, তাহলে সঙ্গে সঙ্গে সেখানে মরে যেত। অদ্বৈত আচার্য অনেক পুত্র মারা গেছে, আর অভিরাম ঠাকুর কিছুদিন বিভিন্ন জায়গায় ভ্রমণ করছিলেন, করতে করতে তিনি শ্রীখণ্ডে গিয়েছিলেন। শ্রীখণ্ডে খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ শ্রীখণ্ডে, তা শ্রীখণ্ডে মুকুন্দ দাসের পুত্র হচ্ছে রঘুনন্দন, আজ তার হাতে গোপাল লাড্ডু খেয়েছে, সেই লীলা জানেন। মুকুন্দ বাইরে গিয়েছিলেন কবিরাজ, তো অন্য জায়গায় চিকিৎসা করতে গিয়েছিলেন, ছেলেকে দায়িত্ব দিয়েছিলেন গোপালকে ভোগ লাগানোর জন্য, মা লাড্ডু করে গোপালের জন্য ভোগ লাগানোর জন্য ছেলেকে দিয়েছে, আর ছেলে গিয়ে বলছে হে গোপাল খাও, গোপাল তো খায় না, খুব অনুরোধ করলেন। তারপরে গোপাল রাজি হলো যে তুই কাউকে বলবি না, গোপাল লাড্ডু খেয়েছিলেন ফাঁকা, কিছু আনেননি। পরে মায়ের কাছে তার বাবা জিজ্ঞাস করছে কি ভোগ টোক ঠিক লাগিয়েছে, বলছে লাগিয়েছে, কিন্তু আর প্রসাদ আর ঘরে আসেনি, ভাবছে মনে হয় খেয়ে নিয়েছে। ছেলেকে জিজ্ঞাস করছে, ছেলে বলেছে না গোপাল সব খেয়ে নিয়েছে, কি করে গোপাল খায় দেখি। তাই আবার ওই রকম ভান করে যখন উনি আবার বাইরে গেলেন, ছেলেকে দায়িত্ব দিয়ে গেলেন তুমি গোপালের ভোগ লাগাবে, গোপালকে ভোগ লাগানোর জন্য আবার মন্দিরে গিয়েছেন, আর গোপালকে অনুরোধ করেছেন, গোপাল লাড্ডু খাচ্ছে, তখনই দরজা খুলে দিয়েছে কে, তার বাবা। আর তখন সে হাফ লাড্ডু হাতে, অনেকদিন পর্যন্ত সেটা ছিল। আমাদের গৌরাঙ্গ প্রেম মহারাজ বললেন উনি যখন প্রথমে গিয়েছিলেন সেই বিগ্রহ উনি দেখেছেন, পরবর্তীকালে সেই বিগ্রহ চুরি হয়ে যায়, অবশ্য তারই প্রতিভু বিগ্রহ সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে শ্রীখণ্ডে। ভক্তি রত্নাকরে লেখা আছে এখনো মানুষ সেই হাফ লাড্ডু দেখে ভাগ্যবান, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সেই বিগ্রহ এখন আর দেখতে পাবো না। চুরি হয়ে গেছে। তা সেই রঘুনন্দনকে দেখার জন্য যার হাতে গোপাল লাড্ডু খেয়েছিল জানতে পেরে এই অভিরাম ঠাকুর ভাবলেন আমি যাই তাকে একবার দেখে আসি। আর তাকে দেখা করার জন্য যখন শ্রীখণ্ডে গিয়েছেন তার বাবার তো ভয় হয়ে গেছে, মুকুন্দ দাস ছিল তার বাবার ভয় হয়েছে ছেলেকে দেখা করলে চলে ছেলে মারা যায়, সেই জন্য ছেলেকে খাটের নিচে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে অভিরাম ঠাকুর যখন এসেছেন বলেছে যে না রঘুনন্দন তো বাড়িতে নেই, ও তো মামার বাড়ি চলে গেছে। তখন মনের দুঃখে অভিরাম ঠাকুর ওখান থেকে একটা জায়গা ছিল বড়ডাঙ্গা, সেখানে একটা বড় বট গাছের নিচে মনের দুঃখে সেখানে বসেছিলেন। আর এদিকে রঘুনন্দনের ইচ্ছা হলো অভিরাম ঠাকুরের সঙ্গে দেখা করব, আর সেই জন্য কি করলেন আস্তে আস্তে খাটের নিচের থেকে বেরো দেখলেন বাবা বাড়িতে নেই, আস্তে আস্তে হেঁটে হেঁটে একটু দূরে যে বড়ডাঙ্গা সেখানে রঘু অভিরাম ঠাকুর আছে তার সঙ্গে দেখা করলেন। আর উভয় উভয়কে দেখতে পেয়ে এত দুইজনে আনন্দ হলো, আর আনন্দে দুইজনে নৃত্য করতে শুরু করলেন কীর্তন করতে শুরু করলেন। বর্ণনা আছে রঘুনন্দন বাচ্চা তার পায়ে নূপুর বাঁধা ছিল, আর দুইজনের এত উৎকণ্ঠ নৃত্য কীর্তনে কি হলো এই রঘুনন্দনের পায়ের নূপুর ওখান থেকে 12 কিলোমিটার দূরে আকাইহাট যেখানে কালাকৃষ্ণ দাসের শ্রীপাঠ সেখানে যেয়ে পড়েছিল। আমরা কিছুদিন আগে আমাদের সৌভাগ্য হলো আমরা সেখানে আকাইহাটে গিয়েছিলাম নূপুর কুণ্ড, যেখানে এই নূপুর পড়ে একটা কুণ্ড হয়েছে নূপুর। আবার কেউ কেউ বলেন যে এই কালাকৃষ্ণ দাস যে মহাপ্রভুর সঙ্গে দক্ষিণ ভারতের সঙ্গী ছিলেন, কালাকৃষ্ণ দাসের শ্রীপাঠ হচ্ছে ওটা, আর কালাকৃষ্ণ দাস ওখানে থাকতেন, উনি ভালো মৃদঙ্গ বাজাতে জানতেন, আর সেই জন্য রঘুনন্দন আর অভিরাম ঠাকুর যখন নৃত্য করলেন তখন তাদের সঙ্গে তো মৃদঙ্গ বাদক দরকার, মৃদঙ্গ বাদক না হলে তো কীর্তন জমে না। তাই রঘুনন্দনের নূপুর সেই আকাইহাটে কালাকৃষ্ণ দাসের বাড়িতে পড়লো, মানে তখনকার সময় তো আর হোয়াটসঅ্যাপ SMS এগুলো তো ছিল না, তখন এই নূপুর গিয়ে যে পড়েছে, আর নূপুর পড়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ দাস বুঝতে পেরেছে দুইজন নৃত্য করছেন আমাকে মৃদঙ্গ নিয়ে যেতে হবে, তখন মৃদঙ্গ নিয়ে দৌড় দিয়েছে সেখানে চলে গেছে। অভিরাম ঠাকুর এখানে আসলেন, আর নিত্যানন্দ প্রভু নন্দনাচার্য ভবনে আসলেন। তবে এখন নিত্যানন্দ প্রভুকে নন্দনাচার্য ভবনে আনব না, বৃন্দাবনেই রেখে দেব, কেন এখানে মহাপ্রভু আরো লীলা আছে, যে লীলা মহাপ্রভু যখন নিজেকে প্রকাশ করেছেন তখনই নিত্যানন্দ প্রভু এসেছেন, তার আগে আসেননি। যখন মহাপ্রভু বাল্য লীলা করেছেন চপলতার লীলা করেছেন ততদিন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে আসেননি, মহাপ্রভু যখন নিজেকে প্রকাশ করেছেন আত্মপ্রকাশ করেছেন তখনই নিত্যানন্দ প্রভু এসেছেন। অর্থাৎ 12 বছর বয়সে তীর্থ পর্যটনে বেরোয়েছেন, 20 বছর তীর্থ পর্যটন করেছেন, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর বয়স যখন 32 বছর সেই সময় তিনি নবদ্বীপে এসেছেন। তা মহাপ্রভু এখনো বাল্যলীলা আমরা কেবল শেষ করেছি, এখন কৌশল লীলাতে আমরা যাব, নবম অধ্যায়ে বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দর লীলা বর্ণনা করেছেন, 10ম অধ্যায়ের মহাপ্রভুর ওখানে নিত্যানন্দ প্রভুকে ওখানে ছেড়ে দিয়েছেন, এখানে এসে আবার মহাপ্রভুর কৌশল লীলা অর্থাৎ বিবাহ লীলা বর্ণনা করতে শুরু করেছেন। বর্ণনা করা আছে 10ম অধ্যায় মহাপ্রভুর বিবাহ, প্রথমেই তো গঙ্গাদাস পণ্ডিতের টোলে মহাপ্রভু শিক্ষা গ্রহণ করছেন, আর সেই সময় অনেক খুব রাগীর মতন অনেক লীলা করেছে। মা শচী মাতা ঘরে আছে, যখন কিছু চাইবে সঙ্গে সঙ্গে যেন নিমাইকে দিতে হবে, একটু দেরি হলেই প্রলয় কাণ্ড। একদিনের ঘটনা, নিমাই মাকে বলছে, মা আমাকে কিছু ফুল তুলসী দাও, আমি গঙ্গা পুজোতে যাব। বলছে, বাবা একটু অপেক্ষা করো, আমি মালাটা নিয়ে আসি। এই বলেছে, মালা এখন আমি পুজো করতে যাব, এখন তুমি যাবে মালা আনতে? রেগে ফায়া এত বড় একটা লাঠি নিয়েছে, লাঠি নিয়ে ঘরের ভিতর ঢুকে ঘরের যত কলসি যা ছিল, যত পাত্র ছিল, সব ভেঙে ভেঙে একদম শেষ, চাল ডাল সবজি মানে, তারপরে দুধ দধি ঘিত মধু যা কিছু একদম সব ভেঙে চৌচির করে দিয়েছে, সারা ঘরের ভিতরে সব ছড়াছড়ি করছে। তারপরেও রাত থামিনি, এসে ঘরের চালে মারছে, চালে মারতে মারে চাল ভাঙলো, তাও রাত থামছে না। তারপরে নিজে এত রেগে গেছে, সব কিছু ভেঙে চুরেও তারপরে রেগে রেগে মাটিতে মারছে, রেগে রেগে মাটিতে মারছে, মারতে মারতে খুব পরিশ্রম হয়ে গেছে, কিন্তু শচী মাতা কিছুই বলেন না, যখন রাগ করেন তখন চুপ করে থাকেন। কিন্তু কখনো রাগ করে সবাইকে সব কিছু ভাঙাচোরা করলে কখনো তিনি মায়ের গায়ে হাত তোলেন না। এরকম সব ভাঙাচোরা করছে, শচী মাতা চুপ করে আছে, মারতে মারতে তারপরে রাগ আর থামছে না, মাটিতে মারছে, মাটিতে মারলে তারপরে মারতে 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 পরিশ্রম হয়ে গেছে, সেখানে শুয়ে পড়েছে, আর যোগ মায়ার প্রভাবে নিদ্রা দেবী আকর্ষণ করেছে, বিশ্রাম করেছে। কিছুক্ষণ পরে যখন জেগে উঠেছে, রাগ থেমেছে, গঙ্গায় স্নান করতে গেছেন, মা সব কিছু পরিষ্কার টার করছে, ফিরে এসেছে, তখন নিমাই শান্ত হয়ে বলছে, নিমাই তুমি এ কি করলে, এই রেগে এই সব নষ্ট করলে, এখন খাবে আমি কি রান্না করব, কিছুই তো নেই। শুনে নিমাই বাইরে চলে গেলেন, আই সোনা সোনা এনে দিয়ে দিলেন, যা তুমি। আবার এরকম খুবই করতেন, আস্তে আস্তে বিদ্যার অভ্যাস করেছেন, গঙ্গাদাস পণ্ডিতের টোলে শিক্ষা গ্রহণ করেছেন, আর এত শিক্ষা উনি খুব বিরাট বড় পণ্ডিত হয়ে গেছেন। একদিন একজন ঘটক এসেছে নিমাইয়ের বাড়িতে, শচী মাতার কাছে বলতে, হ্যাঁ শচী মাতাকে বলছেন, তোমার ছেলে ভালো বিবাহযোগ্য হয়েছে, এই নবদ্বীপে ভালো এক কন্যা আছে, লক্ষ্মীপ্রিয়া নাম, কি সনাতন মিশ্র না বল্লভাচার্যের কন্যা? বল্লভাচার্যের কন্যা হচ্ছে বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা, তা সম্বন্ধটা করো। তখন শচী মাতা বললেন, আমার পুত্র কেবল বাবা মারা গেছে, লেখাপড়া শিখছে, একটু টোল টোল খুলো, কিছু আয় ইনকাম করুক, সবাই মায়েরা চায় ছেলে একটু আয় ইনকাম করুক তারপরে বিয়ে করবে। শচী মাতা ওই রকম বললেন, তখন উনি বের হয়ে চলে গেলেন, দেখলেন শচী মাতার খুব একটা ইচ্ছা নেই ছেলের বিবাহ দেওয়া। যখন চলে যাচ্ছেন রাস্তায় নিমাইয়ের সঙ্গে দেখা, নিমাই জিজ্ঞাসা করছেন, কাকু কি কি হলো, কোথা থেকে আসছেন? না তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমার একটা বিবাহ সম্বন্ধ নিয়ে, তা তোমার মায়ের কোনো আগ্রহ দেখলাম না, তাই আমি চলে যাচ্ছি। নিমাই বাড়িতে এসে বললেন, মা উনি এসেছিলেন, তুমি ওনার সঙ্গে ভালো ব্যবহার করনি কেন, এরকম একটু বলেছেন। তখন আসলে শচীমাতা ইঙ্গিতে বুঝতে পারলেন যে আমার নিমায়ের বিবাহ করার ইচ্ছা। তার আগে অবশ্য গঙ্গার ঘাটে উভয় উভয়ের দর্শন হয়েছে, লক্ষ্মীপ্রিয়া আর মহাপ্রভুর দর্শন হয়েছে গঙ্গায়। স্বাভাবিক তারা হচ্ছে লক্ষ্মী নারায়ণ, দুইজনের দুইজনের ভাব প্রকট হয়েছে কয়েকদিন আগেই। তাই নিমাই শচী মাতাকে বলেছেন, মা তুমি কেন তাকে ভালো করে যত্ন করনি, ভালোভাবে কথা বলনি কেন? তখন ইঙ্গিতে শচী মাতা বুঝতে পারলেন যে আমার পুত্রের বিবাহ করার ইচ্ছা আছে। তাই উনি সেই ঘটককে আবার ডেকে পাঠালেন, পাঠিয়ে আবার বিবাহ স্থাপন করলেন এবং শুভ দিনে শুভক্ষণে বিবাহ হলো। বিবাহ সবাই যখন বিবাহ করে যখন আসছেন, পাড়ার লোক সবাই দেখছেন, মনে হচ্ছে যেন লক্ষ্মী নারায়ণ সাক্ষাৎ, এরকম তাদের মনে জাগ্রত হয়েছে। এভাবে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিবাহ হলো। আর লক্ষ্মীপ্রিয়া নিমায়ের কাছে বসে থাকে, পায়ের কাছে বসে থাকে, কখনো শচী মাতা দেখেন যেন এক আগুনের ফুলকি, মানে ঐশ্বর্য মাঝে মাঝে প্রকাশ হয় লক্ষ্মীপ্রিয়ার ভিতর থেকে, শচী মাতা এগুলো দেখতে পান। আর এইভাবে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে বিবাহ হলো। বিবাহের পরে একদিনের ঘটনা এরকম হয়েছে, ঈশ্বর পুরিপাদ যিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর দীক্ষা গুরু, তিনি নবদ্বীপে এসেছেন। আর নবদ্বীপে এসে যখন নিমায়ের সঙ্গে দেখা হয়েছে, নিমায় তাকে প্রণাম করেছেন ঈশ্বর পুরিপাদকে, তাকে নিয়ে বাড়িতে নিয়ে গেছেন, বাড়িতে নিয়ে সেবা বলেছেন সেবা করতে, ভালো করে শচী মাতা রান্না করেছেন, ভালো করে সেবা করেছেন। এবং ঈশ্বর পুরিপাদ তিনি থাকতেন গোপীনাথ আচার্যের বাড়িতে, সার্বভৌম ভট্টাচার্যের জামাতা যে গোপীনাথ পরবর্তীকালে, সেই গোপীনাথ আচার্যের বাড়িতে ঈশ্বর পুরিপাদ থাকতেন। ওখানে কৃষ্ণ লীলা তিনি একটা গ্রন্থ লিখেছে, সেটা আলোচনা করতেন। গদাধর প্রত্যেক দিন সেই কৃষ্ণলীলা সে আলোচনা শ্রবণ করতে যেতেন। একদিনের ঘটনা এরকম হয়েছে, ঈশ্বর পুরিপাদ যখন নিমাইকে রাস্তায় দেখতে পেয়েছে, নিমাইকে বলেছেন, হে নিমাই তুমি তো নবদ্বীপের বড় পণ্ডিত, শ্রেষ্ঠ পণ্ডিত, তা আমি একটা বই লিখেছি কৃষ্ণলীলা, একটু তুমি দেখে দাও তো, কারেকশন করে দাও, কিছু ব্যাকরণের কিছু ভুল ত্রুটি আছে কিনা। নিমাই বলছেন, শুদ্ধ ভক্তের লেখা গ্রন্থে কোনোদিন ভুল থাকে না, আর বিশেষ করে আপনি কৃষ্ণলীলা লিখেছেন, ভক্ত যা লেখে সবটাই শুদ্ধ। তিনি একটা শ্লোক বলেছেন, মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে উভয়ই সমৎকৃত্তা ভাবগ্রাহী জনার্দন। মূর্খ বিষ্ণবে বলে, ধীর বিষ্ণায় বলে, কিন্তু দুটোই এক, কারণ ভগবান ভাবটা গ্রহণ করেন, ভিতরের ভাব। তাই আপনি শুদ্ধ ভক্ত, আপনি যেভাবে লিখেছেন সেটাই শুদ্ধ, তার ভিতরে ব্যাকরণে ভুল টুল হতে ঠিক না। তবুও অনেক বলাতে নিমা একটা কথা বললেন, পরস্পদী আত্মপদী একটা ভুল বললেন। আবার পরক্ষণে ঈশ্বর পুরিপাদ বললেন, না এটা পরস্পদী হবে, উত্তরপদী হবে, এরকম বলে নিমাই যেটা বললেন সেটাকে পরাস্ত করলেন। আর নিমাই ভাবলেন, আমি ভক্তের কাছে পরাজয় স্বীকার করে আমি আনন্দ পাই, উনি ঈশ্বর পুরিপাদের কাছে পরাজিত হইলেন, এ ভক্তের কাছে ভগবানের পরাজয় এরকম স্বীকার করলেন। যদিও পণ্ডিত এমন ছিলেন নবদ্বীপে, কেউ কাছে আসতো না, মুকুন্দ গদাধর যদি নিমাইকে দেখতো এই রাস্তা দিয়ে আসছে, মুকুন্দ আর এক রাস্তা দিয়ে পালাত, কেন আসলে জিজ্ঞাস করবে বলতো মুকুন্দ, কারণ নিমাই বড় পণ্ডিত, আর নবদ্বীপে সবাই জানে নিমাই হচ্ছে বড় পণ্ডিত। আর সবাই সঙ্গে তর্ক করবে, গঙ্গার ঘাটে যাবে, যাকে দেখবে তাকে বলবে আসো আমার সঙ্গে তর্ক করো, পারো কিনা দেখো। আর এই বৈষ্ণব দেখলেও তাদেরকে জিজ্ঞাসা করে বলতো এটা কি হবে। একদিন মুকুন্দকে বলছে বলতো এটা কি হবে, মুকুন্দ শাস্ত্রের থেকে উত্তর দিয়েছে মানে না এটা হবে না, শাস্ত্র থেকে প্রমাণ করে দেখালো মুকুন্দ যা বলেছে সেটা ভুল। মুকুন্দ বলে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। যখনই মুকুন্দ ভুল স্বীকার করে নিয়েছে, নিমায় আবার শাস্ত্র যুক্তি দিয়ে ওটাকে আবার ঠিক গোল বলে প্রমাণ করে দেখিয়ে দিল, মানে হ্যাঁ কে না, না কে হ্যাঁ, এত বড় ক্ষমতা ছিল। আর সেই জন্য কোনো বৈষ্ণব ওনার কাছে আসত না, জানতো খালি বৃথা তর্ক করবে, তার থেকে দুই মালা জপ করলে আমার লাভ হবে। আর সেই জন্য মুকুন্দ যদি দেখতো নিমাই এই দিক থেকে আসতো আর একদিক থেকে পালিয়ে যেত। একদিন নিমাই সবাইকে বলছে মুকুন্দ গদাধর আমাকে দেখে পালাচ্ছে কেন, জানি আমি মহামূর মহাপাষণ্ডী তাই আমাকে দেখে পালাচ্ছে, কিন্তু একদিন আমি এমন বৈষ্ণব হব এই মুকুন্দ আমার পিছন ছাড়বে না, গদাধর আমার পিছন ছাড়বে না। আর তাই পরবর্তীকালে হয়েছিল। তো বিরাট বড় পণ্ডিত, আর পণ্ডিতের শেষ নেই। আর বিভিন্ন জায়গা থেকে সব পণ্ডিতরা আসত নবদ্বীপে তর্ক করার জন্য। তাই এইভাবে একদিন কি করেছে নিমাই নগরে নগরে ভ্রমণ করছেন, যখন ইয়ং বয়স লক্ষ্মীপ্রিয়া বিবাহ করেছেন নবীন মদন সুন্দর দেখতে, আর বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করছেন, নগর ভ্রমণ করছেন। নগর ভ্রমণ করতে করতে তিনি কি করেছেন, এক তন্তুবায়ের ঘরে উপস্থিত হয়েছেন। তন্তুবাই মানে যারা কাপড় তাঁতি, বলছে ভালো ভালো কাপড় যা আছে দাও আমি পরব। আর নিমাইকে দেখেই তো হয় অবাক হয়ে গেছে, এত সুন্দর ভালো ভালো কাপড় সব এসেছে। বলছে এখন তো টাকা নেই, বলছে ঠিক আছে এখন দিতে হবে না পরে দেবেন, না দিলেও অসুবিধা নেই তারা বলে দিচ্ছে। তারপরে তন্তুবায়ের ঘরে যে ভালো ভালো কাপড় টাপড় পরলেন, পরে যে গোপের ঘরে যে উপস্থিত হয়েছেন গোয়ালার ঘরে, আনো দুধ দধি মাখন যা আছে আনো খাবো, ঘরে বসে বসে ভালো মন্দ খেয়েছেন দুধ দধি মাখন। সেখান থেকে ভালো মন্দ খাওয়ার পরে মহাপ্রভু চলে গেছেন গন্ধবণিকের ঘরে, গন্ধবণিক মানে যারা সেন্ট বিক্রি করে, বলে ভালো ভালো সেন্ট দাও। বলছে তখন গন্ধবণিক সুন্দর সুন্দর সেন্ট এনেছে, মহাপ্রভু সারা গায়ে মাখাচ্ছে, বলছে বলছে টাকা কি দেবো, বলছে না না আপনি আজকে গন্ধ লাগিয়ে নিয়ে বাড়িতে যান, কালকে স্নান করার পরেও যদি গন্ধ না ওঠে তাহলে দেবেন, আর না দিলেও ক্ষতি নেই অসুবিধা নেই। গন্ধবণিকে এভাবে কৃপা করলেন, তার কাছে সব গ্রহণ করলেন। তারপরে চলে গেলেন মালাকারের বাড়িতে, কোন মালাকার, রাধাকৃষ্ণ জুয়েলার, ওই মালাকার নয়, সোনার দোকানদার নয়, যে মালা বিক্রি করে সেই মালাকার। মালাকারের ঘরে মহাপ্রভু গেলেন, আর তাদের মালা বিক্রি করে সুন্দর সুন্দর মালা, বলে আমাকে মালা পরাও। তারা কত ভাগ্যবান, মহাপ্রভুকে নিজের হাতে মালা পরাচ্ছেন। মনে আছে কৃষ্ণলীলায় কুব্জা নিজের হাতে শৃঙ্গার করিয়েছিলেন কৃষ্ণকে, মালাকারদের ভাগ্য যে মহাপ্রভুকে নিজের হাতে সুন্দর সুন্দর মালা পরাচ্ছেন। বলছে মহাপ্রভু বলছে কি কি পয়সা দেবো, বলছে না না পয়সা দিতে হবে না, আপনাকে শৃঙ্গার করে আপনাকে পরিয়েই আমরা আনন্দ পাচ্ছি। তারপরে চলে গেলেন তাম্বুল লীরদের ঘরে, তাম্বুল মানে পান, পান সুপারি যারা বিক্রি করে, পান সুপারি বিক্রি করে সেখানে, তাদের কাছে পান সুপারি খেলেন, সুন্দর করে মুখ লাল করলেন, ভালো করে পান সুপারি খেলেন। সেখান থেকে চলে গেলেন শঙ্খবণিকের ঘরে, যারা শঙ্খ বিক্রি করে। ভালো ভালো শঙ্খ দাও আমাকে। মহাপ্রভুকে শঙ্খ দিলেন, তারপরে এত কিছু বিভিন্ন সবাইকে ঘরে ঘরে গেলেন, কি জন্য? সবাইকে কৃপা করার জন্য, সবার ভাগ্য যে তারা কৃপা পাবে। এই সবাইকে কৃপা করে করে, সবাইকে দর্শন দিয়ে, সবাইকে আনন্দ দিয়ে, সবার সেবা গ্রহণ করে, কৃপা করে, তাদের জীবনকে ধন্য করে, মহাপ্রভু ঘুরে ঘুরে আর একজনের বাড়িতে আসলেন। কার বাড়ি? সর্বজ্ঞ। সর্বজ্ঞ মানে ভালো জ্যোতিষী, যে হাত দেখে আগের জন্মের কথা বলে দিতে পারে। এখনকার জ্যোতিষী তো অনেক সময় চিটিং করে, বেশি টাকা হলে অনেক রকম কথা। তখন সে ছিল সর্বজ্ঞ, তার কাছে যে হাত দেখাচ্ছে মহাপ্রভু, বলো তো আমি পূর্ব জন্মে কে ছিলাম? বলো কে বলছেন? নিমাই বলছে, পূর্বজনে আমি কে ছিলাম বলো। সর্বজ্ঞ হাত দেখে গোপাল মন্ত্র জপ করেছেন, জপ করে চোখ বন্ধ করে অদ্ভুত দৃশ্য দেখছেন। চোখের সামনে আসছে কৃষ্ণ, মৎস্য, কুর্ম, বরাহ। আবার চোখ খুলে ভাবছে কি কি দেখলাম। নিমাই আবার বলছে, বলো আমার হাতে কি দেখলে, আমি আগের জন্মে কি ছিলাম? তুই তো সর্বজ্ঞ, আগের জন্মের কথা বলে দিতে পারো, বলো। মানে আবার দেখি, আবার হাত দেখছে, চোখ বন্ধ করে গোপাল মন্ত্র দেখছে। সেই কি বলে, সেই কারাগারে কৃষ্ণের জন্ম হয়েছে, কৃষ্ণকে নিয়ে যাচ্ছে বসু, সমস্ত কি লীলা দেখছে কৃষ্ণ। আবার কি বলবে, কি করে বলে তুমি কৃষ্ণ ছিলে, এই দুষ্ট বালক নিমাই, হ্যাঁ সারা পাণ্ডিত বড় দুষ্টামি করে, তাকে আমি কি করে বলি? বলো না, যে আমার এখন আমি বলতে পারছি না, তুমি পরে আসো, পরে বলবো বলতে। আসলে তো বুঝতে পারলেন যে আসলে কি, কিন্তু কি করে বলে। এইভাবে সর্বজ্ঞকে কৃপা করলেন, করে মহাপ্রভু ওখান থেকে ঘুরতে ঘুরতে চলে আসলেন শ্রীধরের বাড়িতে। শ্রীধর কে? সেই শ্রীধর কলা বেচা শ্রীধর। বাল্য বয়সে শচী মাতা যখন বলতেন, নিমাই কিছু বাজার করে নিয়ে আসো, আর নিমাই সোজা দৌড়ে চলে যেতেন বামন পুকুর বাজারে। ওই বামন পুকুরের বাজারে একজন দোকানদার ছিল, তার নাম ছিল শ্রীধর। আর শ্রীধর কলার থোড়, কলার মোচা, কলা এগুলো বিক্রি করতেন। কোন কোন আচার্যরা বর্ণনা করেছেন, মনে হয় শ্রীধরের একটা কলা বাগান ছিল, আর সেই বাগান থেকে কলার থোড়, মোচা, কলা সবকিছু বিক্রি করতেন। চাণক্য পণ্ডিতের একটা কথা আছে, যদি কলা গাছ থাকে তাতেই ভাত, তাতেই তাই একটা শ্লোক আছে, রুয়ে কলা গাছ না পটো পা, তাতেই তাতেই কাপড় তাতেই ভাত। কলা রুয়ে না কাটো পা, তাতেই কাপড় তাতেই ভাত। আমরা ভুলে গেছি, আমরা কলা গাছেরই মর্যাদা দিতে চাই না। কলা গাছ এত সুন্দর, কোন বৈষ্ণব সেবা দিতে গেলে অবশ্যই কলার পাতাতেই দিতে হয়। অদ্বৈত আচার্যের লীলাতে আমরা দেখব, অদ্বৈত আচার্য মহাপ্রভুকে যখন সেবা দিয়েছেন, ৩২ আটিয়া কলা, ৩২ আটিয়া কলা চেনেন? আমার মনে হয় দয়া কলা, পিচি কলা যেটা, ৩২ আটিয়া কলা, তাতে সুন্দর করে পরিবেশন করেছে। যদি কারো বাড়ি থাকে, কলা গাছ লাগানো দরকার। কলা গাছে অনেক প্রত্যেকটা জিনিসই ব্যবহারের যোগ্য, কলা গাছের এমন কোনো জিনিস নাই যেটাকে ফেলে দিতে হয়, প্রত্যেকটা জিনিস কলা গাছে, সব জিনিসটা কলার পাতা থেকে একদম পর্যন্ত সব কিছু। তাই এই শ্রীধর কলার বাগান ছিল, কলার মোচা, কলার থোর বিক্রি করতেন। নিমাই প্রত্যেক দিন আসতেন এই শ্রীধরের বাড়িতে, সিধরের দোকানে এসে সিধরকে জিজ্ঞাসা করছেন, সিধর মোচার দাম কত? সিধর হয়তো বলতেন দুয়ানা। মহাপ্রভু বলতেন কেন দুয়ানা? ওটা রেকর্ডিং হচ্ছে, বন্ধ কারণ। তা সিধর বলতেন হয়তো মোচার দাম দুয়ানা। মহাপ্রভু বলতেন দুয়ানা কেন হবে, এক আনা হবে, এত দাম কেন? সিধর বলতে তোমার যদি দাম পছন্দ না হয় তুমি বাবা অন্য দোকানে যাও। আমি কেন অন্য দোকানে যাব, আমি তোমার দোকান থেকে নেব। ভক্তের জিনিস ভগবান কাড়ি কাড়ি খায়, অভক্তের জিনিস ভগবান ফিরেও না তাকায়। ভক্তের জিনিস ভগবান কেড়ে কেড়ে খায়, আর অভক্তের জিনিস ফিরেও তাকাবে না। ভগবান কৃষ্ণ কে তার দলে নেওয়ার জন্য দুর্যোধন মন্ডা মিঠাই হালুয়া পুলা কত কিছু রান্না করেছিলেন। ভগবান কৃষ্ণ তার ঘরে খাননি, খেয়েছেন, সোজা ওখান থেকে চলে গেলেন কার বাড়িতে? বিদুরের বাড়িতে। বিদুর বাড়িতে নেই, বিদুরের স্ত্রী বাড়িতে আছেন। তাকে বললেন মা কিছু খেতে দেন। কি দেবে? কিছুই রান্না করা নেই, ভালো মন্দ তো খারাপটা কোনো কিছু, সাধারণ অন্ন ডাল কিছুই নেই, কি দেবে? ঘরে যেয়ে দেখলো একটা পাকা কলা আছে, তাড়াতাড়ি কলাটা কৃষ্ণকে দেবে। ইচ্ছা করে কলার খোসাটা ছাড়িয়ে কলাটা দেওয়ার কথা, সেই জন্য খোসাটা ছাড়িয়ে কলাটা দেবে, কিন্তু আনন্দের আতিশয্যে কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসেছে, কলাটা ফেলে দিয়ে খোসাটা কৃষ্ণকে দিয়ে দিয়েছে, আর ভগবান কৃষ্ণ সেই খোসাই খাচ্ছে। ভক্তের জিনিস খাচ্ছে, দুর্যোধন অত কিছু রান্না করলো কিছুই খেলেন। শাস্ত্রে এরকম একটা কথা আছে, আপনি অনেক কিছু রান্না করলেন যদি লবণ না দেন টেস্ট লাগবে? লাগবে না। ঠিক সেরকম আপনি অনেক কিছু দিলেন কিন্তু তার সঙ্গে প্রেম রূপ সল্ট দিলেন না, প্রেম ভালোবাসা সেখানে দিলেন না, তাহলে ওটা গ্রহণযোগ্য হবে না। না ভগবানের গ্রহণযোগ্য হবে, না বৈষ্ণবের গ্রহণযোগ্য হবে, যদি তার সঙ্গে প্রেম নিবেদন না হয়। মহাপ্রভু বলছে না আমি কেন অন্য দোকানে যাবো, আমি তোমার কাছ থেকে নেব। আর জোর করে কলার মোচা নিয়ে হাঁটা দিতেন, এক আনা দিয়ে, দুই আনার কলার মোচা এক আনা দিয়ে নিয়ে হাঁটা দিতেন, আর সিধর এক পাশ দিয়ে ধরে টানতেন, নিমা এক পাশ দিয়ে টানতেন, অনেকক্ষণ টানাটানি হতো। তারপরে সিধর মনে করতেন নিমাই ব্রাহ্মণ, ব্রাহ্মণকে এমনি কিছু দেওয়া উচিত, কিন্তু আমি গরিব আমি কিছু দিতে পারি না, আর জোর করে যদি এক আনা নিয়েই যায় নিয়ে যা, তাই বলে উনি ছেড়ে দিতেন। একবার নয় দুইবার নয় প্রত্যেক দিন নিয়ে ঝগড়া ঝাঁটি টানাটানি। এই সিধরের সঙ্গে এরকম লীলা হতো, আর সেই সিধরের বাড়িতে নিমায় বড় হয়ে এসেছে। সিধরের বাড়িতে সব বাড়িতে ঘুরতে ঘুরতে ভাবলেন সিধরের বাড়িতে যাই, সিধরের বাড়িতে নগর ভ্রমণকালে সিধরের বাড়িতে এসে সিধর কিছু ঠোর মোচা দাও, তোমার বাড়িতে অনেক পোতা সম্পত্তি আছে। পোতা সম্পত্তি মানে আগেকার লোকেরা কিছু মোহর টোহর মাটির নিচে পুঁতে রাখত, তা বলছে তোমার ঘরে অনেক পোতা সম্পত্তি আছে, তুমি নিজে গরিব গরিব বলো, আসলে তুমি বড় ধনী, তোমার ঘরে অনেক পোতা সম্পত্তি আছে, ওটা নয় বাদ যাক, এখন অন্তত সামনে যা আছে কিছু বাগান থেকে থোড় মোচা দাও তো, সিধরের কি পোতা সম্পত্তি আছে? মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে যখন আলোচনা হচ্ছে তখন মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করছেন সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রামানন্দ রায় উত্তর দিচ্ছেন রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। কে সব থেকে ধনী? যার রাধা কৃষ্ণের প্রতি প্রেম আছে। তাই সিধর হচ্ছে কৃষ্ণের ভক্ত, তাই সিদ্ধরকে ধনী বলা হচ্ছে। বাহ্যিক দৃষ্টিতে সিদ্ধর খুবই গরিব, তার ঘরের চাল এমন দুরবস্থা যে উঠানে জল পড়ার আগে ঘরের ভিতর আগে পড়ে, চালে খড় নেই, কাপড় যে বস্ত্র উনি পড়েছেন শত জায়গায় ছিদ্র করা এমনই কাপড়, যা আয় ইনকাম হয় কে আদা পেটও হয় না। আর সেই জন্য লোকেরা বলে বেটা সিদ্ধর খেয়ে পেট ভরে না, ওই জন্য রাত্রে ঘুম আসে না, আর আমাদের হরিনাম করে করে জ্বালাতন করে। আসলে শ্রীধর শুদ্ধ ভক্ত, বাহ্যিক কোন ইচ্ছুর ইচ্ছা নয়। শ্রীধরকে বলছে, শ্রীধর তুমি ধনী, কত ধনী জানেন? শ্রীমান মহাপ্রভু যখন চাঁদকাজীকে উদ্ধার করলেন সেই দিনে শ্রীধরের বাড়িতে এসেছিলেন, বিশ্রাম করেছিলেন, সেজন্য শ্রীধরের বাড়িকে বলা হয় বিশ্রাম স্থল। শ্রীধরকে বলে শ্রীধর আমাকে একটু জল পান করা। শ্রীধরের বাড়িতে একটা জলপাত্র নেই, একটা লৌহ পাত্র ছিল, বর্ণনা আছে, ফুটা পাত্র, ফুটা লৌহ পাত্র, যাতে পিলা জল, যে লৌহ পাত্র দিয়ে বাথরুমে যাওয়া, পা ধোয়া, সব কিছু, জল খাওয়া, ওই একটাই পাত্র। এ অনেক সাধুদের একটা কমণ্ডল থাকে, ওই কমণ্ডলই সব হয়। তা শ্রীধরের এরকম একটা লৌহ ফুটো পাত্র ছিল, তাতেই পা ধুতেন, স্নান করতেন, সব ওই লোহা। আর সেই লৌহ পাত্র দেখে মহাপ্রভু সেই লৌহ পাত্র থেকে মহাপ্রভু জল খেতে শুরু করলেন। আর শ্রীধর চিৎকার করলেন, সর্বনাশ সর্বনাশ, প্রভু এ কি করলেন, এই ভাঙা পাত্রে আপনি জল খেলেন। শ্রীধরের বাড়িতে যখন এসেছেন শ্রীধরকে বলছেন, শ্রীধর তোমার তো অনেক সম্পত্তি আছে, ওটা বাদ ছাড়ো, এখন কিছু থোড় মোচা দাও, আমি বাড়িতে যাব। সেখান থেকে থোড় মোচা নিয়ে মহাপ্রভু বাড়িতে আসলেন। এইভাবে তিনি অনেক লীলা করেছেন। পরবর্তীকালে শ্রীমান মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়া যখন ঘরে আছে আর বিভিন্ন একজনকে কৃপা করেছেন, পরবর্তী অধ্যায়ে তিনি বড় পণ্ডিত, সবাইকে পরাস্ত করেন। আর এমন এক পণ্ডিত আসলেন, তার নাম হচ্ছে কেশব কাশ্মীরি, দিগ্বিজয় পণ্ডিত, সারা ভারতে যার নাম আছে, আর সারা ভারতে তার এরকম নাম, আর সে সব জায়গায় জয়পত্র লিখে বেড়াচ্ছে, বেনারস কাশী সব জায়গায় জয়পত্র, বৃন্দাবন সব জয়পত্র লিখেছে। আমার সঙ্গে তর্ক করো অথবা সিগনেচার করে দাও যে আমি পরাস্ত, তুমি হচ্ছে শ্রেষ্ঠ, এরকম করতে। আসলে উনি হচ্ছে সরস্বতীর বরপুত্র, সরস্বতীর আশীর্বাদ উনি প্রাপ্ত হয়েছেন। সরস্বতীর বরপুত্র হচ্ছে এই কেশব কাশ্মীরি। আর হাতি ঘোড়া অনেক লোকজন নিয়ে তিনি নবদ্বীপে এসেছেন। এদিকে নিমাই পণ্ডিত একদিন গঙ্গার পাড়ে বসে আছেন, সব শিষ্যদের নিয়ে বসে আছেন। এরকম সময় গঙ্গার কুলুকুলু ধ্বনিতে, গঙ্গা প্রবাহিত হচ্ছে স্রোতস্বনী গঙ্গা, সুন্দর মাঝখানে নিমাই বসে আছেন, চারিদিকে সব ছাত্ররা বসে আছেন, দেখতে মনে হচ্ছে যে একদম চাঁদের উদয় হয়েছে, এত আকর্ষণীয়। আর সেখানে শিষ্যরা বলছেন, নিমাইকে বলছেন, দেখুন এই নবদ্বীপে এক পণ্ডিত এসেছে, সঙ্গে হাতি ঘোড়া লোকজন, তিনি এসেছেন তর্ক করতে। আসলে কি হয়েছে, যখন কেশব কাশ্মীরি নবদ্বীপে প্রবেশ করেছেন তখন বড় বড় যারা পণ্ডিত তারা সব পালিয়ে গেছে ভয়ে, কেউ বিভিন্ন অজুহাত দিয়ে আমার একটু শ্বশুর বাড়ি যেতে হবে, আমার একটু শরীর খারাপ ডাক্তারখানায় যেতে হবে, তাই বলে যে যার পালিয়েছে। পালিয়েছে কেন? বলে আমরা পালিয়ে যাব আর নিমাই পণ্ডিতের সঙ্গে তর্ক করবে। নিমাই পণ্ডিত যদি তাকে হারিয়ে দেয়, তখন আমরা বললাম নিমাই পণ্ডিতের কাছে হেরে গেছে, আর আমরা থাকলে তো নাকানি চুয়ানি খাওয়াতাম। আর নিমাই পণ্ডিত যদি হেরে যায়, তাহলে আমরা বলবো যে আমরা চিলারাম নিমাই পণ্ডিতের কাছে হেরেছে, আমরা থাকলে হারতে পারতো না। হ্যাঁ, আমরা ঠিক আমরা জিতে যেতাম আর কেশব কাশ্মীরে হেরে যেতাম, এরকম মানে অজুহাত দিয়ে তারা পালিয়ে গেছে। এদিকে ছাত্ররা বলছেন নিমাইকে, প্রভু এক পণ্ডিত এসেছে বড় দাম্ভিক, আর সবার কাছে জয়পত্র লিখে বেড়াচ্ছে, নবদ্বীপে এসেছে হাতি ঘোড়া লোকজন নিয়ে তর্ক করার জন্য পণ্ডিতদের সঙ্গে। মহাপ্রভু চুপচাপ একটা কথা বললেন, ভগবান সব সহ্য করেন, কারো অহংকার সহ্য করেন না। বেন কত কয়েকজনের উদাহরণ দিলেন, বেন নহুষ বড় বড় রাজা ছিল, কিন্তু অহংকার যখন হয়েছে তখন সহ্য করেন। আমরা কৃষ্ণলীলায়ও দেখেছি বড় ভক্ত অর্জুন, কিন্তু যখন অহংকার হয়েছে হনুমানকে দিয়ে তার অহংকার চূর্ণ করেছেন। ভীম বড় ভক্ত, কিন্তু যখন তার অহংকার হয়ে গেছে হনুমানকে দিয়ে তার অহংকার চূর্ণ করেছেন। সেই জন্য ভগবান কার অহংকার সহ্য করে না, সব সহ্য করলেও অহংকার সহ্য করে না। মহাপ্রভু এই কথা বললেন, ঠিক তাই বলতে বলতে ইতিমধ্যেই কেশব কাশ্মীরি সেই জায়গায় উপস্থিত হয়েছেন। ঠিক সন্ধ্যা হবে হবে সেই সময় কেশব কাশ্মীরি লোকজন নিয়ে উপস্থিত হয়েছেন। এসে দেখছেন সুন্দর এক পণ্ডিতের সভা, মাঝখানে একজন খুব জ্যোতির্ময় উজ্জ্বল দেখা যাচ্ছে। একজন ছাত্রকে জিজ্ঞাসা করছেন উনি কে? উনি ছাত্র বললেন উনি হচ্ছে নিমাই পণ্ডিত। ও নিমাই পণ্ডিত, আমি ওনার কথাই তো ভাবছিলাম। তখন ওনার কাছে যে বললেন নিমাই পণ্ডিত, আমি আপনার কাছে এসেছি কিছু তর্ক করতে, আপনার সঙ্গে আমি তর্কে অবতীর্ণ হতে চাই, আপনি আসুন কিছু শাস্ত্র তর্ক করা হয়, কে পারে দেখা যাক। মহাপ্রভু বলছে তর্ক করে তো সময় নষ্ট করে লাভ নেই, আর আমি তো অত বড় পণ্ডিত নয় আমি আপনার সঙ্গে তর্ক করব, অত ক্ষমতাও আমার নেই। তবে আপনি মহান ব্যক্তি, আপনি এসেছেন যখন আপনি এসেছেন আপনার মুখ থেকে বরঞ্চ কিছু গঙ্গার মহিমা শ্রবণ করি। তখন মহাপ্রভু কেশব কাশ্মীরিকে বলেন আপনি দয়া করে এই গঙ্গার পাড়ে আমরা বসে আছি, পবিত্র গঙ্গা নদী, তার কিছু মহিমা আপনি বর্ণনা করুন। তাই ঠিক আছে আমি বলছি। সঙ্গে সঙ্গে কেশব কাশ্মীরি বর্ণনা করা আছে ঝড়ের বেগে 100টার মতন শ্লোক উচ্চারণ করলেন, সব গঙ্গার মহিমা সূচক। কোন শাস্ত্রে নেই, মুখস্থ আছে তা নয়, তখনই তৈরি করেছেন আর তখনই আবৃত্তি করেছেন। কত বড় পণ্ডিত, কত বড় কবি চিন্তা কর, সঙ্গে সঙ্গে সংস্কৃততে কবিতা তৈরি করে সঙ্গে সঙ্গে বর্ণনা করেছেন। এ নয় দেরি, তখন সবাই স্তব হয়ে গেছে, স্তব মানে চুপ হয়ে গেছে। মহাপ্রভু তখন বললেন আপনি তো অনেক শ্লোক বললেন, আপনি এই শ্লোকের কিছু দোষ কিছু গুণ একটু আলোচনা করুন। আমার শ্লোকে কোনো দোষ নেই, সবটাই গুণ। সঙ্গে সঙ্গে মহাপ্রভু একটা শ্লোক আবৃত্তি করে শোনালেন, যে শ্লোক কেশব কাশ্মীরি 100টা শ্লোক বলেছে তার ভিতরে একটা শ্লোক উনি সঙ্গে সঙ্গে উচ্চারণ করে বলেন। ও অবাক হয়ে গেল, আমি এই শ্লোক বললাম, এই শ্লোক কোনো শাস্ত্রে নেই, এই মুহূর্তেই বললাম, একবার মাত্র বললাম, সঙ্গে সঙ্গে শুনে মুখস্থ হয়ে গেল। বলে কি করে তোমার তুই মনে রাখলে? নিমাই পণ্ডিত বললেন ভগবানের কৃপায় অনেকে মহাপণ্ডিত হয় আর ভগবানের কৃপায় অনেকে শ্রুতি ধরও হয়, তাই আমি হয়তো মনে রেখেছি। তা আপনি এই শ্লোকের কিছু, এই শ্লোক যেটা বললাম এই শ্লোকের কিছু দোষ কিছু গুণ আপনি ব্যাখ্যা করুন, আপনার কাছে শুনে আমরা কৃতার্থ হই। তখন বলে, না এই শ্লোকে কোনো দোষ নেই, পুরোটাই গুণ, সব ঠিক আছে। তখন মহাপ্রভু সেই শ্লোকের ভিতর থেকে অনেকগুলো ভুল দেখিয়ে দিলেন, দেখো এই শ্লোকে কি ভুল আছে। একটা ভবানী ভাতা, ভবানী মানে ভবের স্ত্রী, তাই ভবানী, পার্বতীকে বলা হয় ভবানী মানে ভবের স্ত্রী, আবার ভর্তা মানে স্বামী, মনে হচ্ছে পার্বতীর দুইজন স্বামী এই শ্লোকের মাধ্যমে এরকম মনে হচ্ছে। এরকম যখন মহাপ্রভু বলেছেন তখন একদম চুপ হয়ে গেছে, মুখ পুরো চুনকালি হয়ে গেছে। সত্যি তো আমি শ্লোকের মাধ্যমে তো পার্বতীর দুইজন স্বামীর কথাই মনে হলো, যে কেউ ভাববে, কিন্তু এটা তো শাস্ত্র বিরোধী, পার্বতীর তো একজনই স্বামী শিব ভব, তাই তিনি ভবানী, আবার ভর্তা আর একটা স্বামী, ভুল হয়ে গেছে। বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মুখ চুল কালি করে একদম চুপ হয়ে গেল। ছাত্ররা যারা ছিল এই অবস্থা দেখে আমরা কি করি, দেখি কেউ যখন জিতে যায় আমাদের দলের লোক খুব হাসি পায়, হ্যাঁ হাসতে ইচ্ছে করে, তা ওই ছাত্ররা হাসতে যাচ্ছে, মহাপ্রভু চুপ এরকম হাতে ইশারা করলে চুপ, কেউ হাসবে না। তিনি হাত জোড় করে, হরে কৃষ্ণ, তিনি হাত জোড় করে কেশব কাশ্মীরিকে বললেন যে হে প্রভু, আপনি তো অনেক দূর থেকে এসছেন, অনেক কষ্ট করে এসছেন, তাই আপনার একটু পরিশ্রম হয়েছে, তা আপনি আজকে বাড়িতে যান, কালকে আবার আসুন, কিছু আরো আলোচনা করা যেতে পারে। তখন কেশব কাশ্মীরি ঘরে গেলেন, আর রাত্রে যে খুব করে মা বিনা পানিকে আরাধনা করলেন, উনি তো সরস্বতীর বরপুত্র, আর সরস্বতী মায়ের আরাধনা করলেন, আর সরস্বতী মা প্রকট হলেন। তখন সরস্বতী মাকে হাত জোড় করে বললেন, হে মা, আমি কি আপনার কাছে কিছু অপরাধ করেছি? কেন বাবা? না, আপনি একটা বাচ্চা ছেলের কাছে আমাকে পরাজয় করিয়ে দিলেন। তখন মা সরস্বতী বললেন, হে বাবা, না, ও সাধারণ বালক নয়, হরে কৃষ্ণ। তা উনি বললেন, না কেশব কাশ্মীরি সাধারণ বালক নয়, তিনি কে জানো, তিনি হচ্ছেন আমার আরাধ্য দেবতা সাক্ষাৎ নারায়ণ। তোমার অনেক ভাগ্য সাক্ষাৎ নারায়ণ যে আমার প্রভু, তার সান্নিধ্য তুমি পেয়েছ, তাকে দর্শন করার সুযোগ পেয়েছ, কিন্তু তুমি মহা ভুল করেছ, তার সঙ্গে তর্ক করার ইচ্ছা করেছ, তোমার ভিতর অনেক অহংকার আছে, তোমার কর্তব্য তার কাছে যে আশ্রয় গ্রহণ করা, তার চরণাশ্রয় গ্রহণ করা, তুমি যাও কালকে তার কাছে যে তোমার শরণাগত হও, তার আশ্রয় গ্রহণ কর। ঠিক তার পরের দিনই কেশব কাশ্মীর ছুটে ছুটে, সকাল হলেই ছুটে ছুটে চলে গেছে নিমাই এর বাড়িতে, আর তার চরণাশ্রয় গ্রহণ করছে, হে প্রভু, আপনাকে আমি চিনতে পেরেছি, তবে আপনাকে আমাকে আরো চিনতে হবে, আমার ভিতর অহংকার আছে প্রভু, আমার এই অহংকার না গেলে আপনাকে ভালো করে চেনা যাবে না, তাই আমি একাকী এখন যাচ্ছি তপস্যা করার জন্য, যদি আমার অহংকার যায়। এই বলে কেশব কাশ্মীরি চলে গেলেন। তা কেশব কাশ্মীরকে, কেশব কাশ্মীরি ও মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করলেন। তো এইভাবে দেখা যায় মহাপ্রভু নবদ্বীপ লীলাতে সবার অহংকার চূর্ণ করে দিয়েছেন, বিদ্যার অহংকার। শ্রীমান মহাপ্রভু পরবর্তী লীলা হচ্ছে এই, তিনি ভাবলেন আমি সংসারী হয়েছি, গৃহস্থ হয়েছি, আমাকে কিছু অর্থ তো উপার্জন করতে হবে, নাই তো সংসার চলবে কি করে। তাই মহাপ্রভু অর্থ উপার্জনের জন্য বলুন অথবা প্রথমে প্রচার অভিযান চালানোর জন্য বলুন, মহাপ্রভু গৃহ ত্যাগ করে, কিছুদিনের জন্য গৃহ ছেড়ে তিনি প্রচার করতে বেরোলেন। প্রচার করতে প্রথম কোথায় গেলেন? পূর্ববঙ্গে। প্রথমেই আগে যেমন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ ছিল, এখন যেটা বাংলাদেশ সেটা পূর্ববঙ্গ। সেই পূর্ববঙ্গেই মহাপ্রভু প্রথম প্রচার করতে গেলেন। সেখানে ফরিদপুরে পদ্মা নদীর পাড়ে সেখানে টোল খুললেন, আর সারা বাংলাদেশ থেকে লোকেরা ছুটে আসলো যে নিমায়ের কাছে শিক্ষা গ্রহণ করতে গেলে আমাদের নবদ্বীপে যেতে হবে। সারা বছর ধরে শিক্ষা গ্রহণ করলে যা পাওয়া যাবে এই নিমায় আমাদের দেশে এসেছে, দুই মাসের ভিতরে সেই শিক্ষা দিয়ে দেবে। সারা বাংলাদেশে আড়লন পড়ে গেল, সবাই ছুটে ছুটে আসতে লাগলো নিমায়ের কাছে শিক্ষা গ্রহণ করতে। নিমায় দুই মাসের ভিতরেই সবাইকে শিক্ষায় শিক্ষিত করে দিতে লাগলেন। আর দুই মাস শিক্ষা দীক্ষা শিক্ষা দেওয়ার পরে তারপরে ভালো করে সবাই শিক্ষা গ্রহণ করলেন। তারপরে যখন নিমায় চলে আসবেন তখন সমস্ত যারা যারা শিক্ষা গ্রহণ করলেন সবাই কিছু উপঠৌকন, কিছু প্রণামই হোক বা বিভিন্ন বস্তু দান করার জন্য সবাই আসলেন, সবাই বিভিন্ন জিনিস দিচ্ছেন। এভাবে নিমাইকে বিভিন্ন জিনিস দিলেন। ইতিমধ্যে একটা ঘটনা হয়েছে, ওই পূর্ববঙ্গে একজন সুকৃতি ব্রাহ্মণ বাস করতেন, তার নাম ছিল তপন মিশ্র। তার নাম হচ্ছে তপন মিশ্র, আর তার ইচ্ছা সাধন বস্তু কি, সাধ্য বস্তু কি। সাধ্য মানে কি? যার আরাধনা করতে হবে। সাধন মানে কিভাবে আরাধনা করতে হবে, এই দুটো জিনিস আমাদের জানা খুব দরকার। কিভাবে আরাধনা করব আর কার আরাধনা করব, এই জগতে একটা বিভ্রান্তি আছে বাইরের লোকেদের ভিতরে, যে বাবা মা ভগবান বলে না, বাবা মাকে পুজো করো তাতেই হবে, বাবা মা ভগবান। এর থেকে আরো যারা একটু উন্নত তারা আবার বলে না, দেব দেবতা ভগবান, কালী দুর্গা শিব সরস্বতী ভগবান। এর থেকে আরো যারা একটু উন্নত তারা বলে বিষ্ণু ভগবান। এর থেকে আরো যারা উন্নত তারা বলে কৃষ্ণ ভগবান। আবার এই জগতে এমন কিছু লোক আছে যারা নতুন নতুন ভগবানকে তারা ভগবান বলে, বিভিন্ন নাম আমি বলতে চাই না, আপনারা জানেন অনেক। আগেরকার মানুষ তাও ভালো ছিল যে মানুষ অন্তত দেব দেবতাকে পূজা করত, কিন্তু এখন মানুষের দুরবস্থা এমন হয়েছে দেব দেবতাও না, একজন মানুষ কিছু ভেলকি দেখাচ্ছে তাকে সে ভগবান বলছে, এই হচ্ছে দুর্ভাগ্য। এই জন্য কার আরাধনা করতে হবে মানুষ জানে না, আর কিভাবে আরাধনা করতে হবে তাও মানুষ জানে না। আর সেই জন্য এই জগতে আসল তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু এসেছেন। তপন মিশ্র পূর্ববঙ্গে তিনি অবস্থান করতেন, আর তিনি ওনার ইচ্ছা ছিল কি, আরাধনার বস্তু কি, কার আরাধনা করব আর কিভাবে আরাধনা করব, এই বুঝে উঠতে পারছিলেন না। চিন্তা করছেন, শাস্ত্র দেখছেন, করছেন, পাচ্ছেন না। রাত দিন তার সুস্থি নেই, মানে শান্তি নেই, রাত দিন খালি চিন্তা করেন সাধ্য সাধন বস্তু কি, কার আরাধনা করব, কিভাবে আরাধনা করব, হ্যাঁ কে ভগবান, এইভাবে রাত দিন শান্তি পাচ্ছেন না, আরাধনার পন্থা জানতে পাচ্ছেন না, কার আরাধনা করবে সেটা জানতে পাচ্ছেন না। এরকম যখন রাত দিন চিন্তা করছেন, একদিন রাত্রে ঠিক মহাপ্রভু তার বিদ্যা শিক্ষা সবার শেষ হয়ে গেছে, উনি দু একদিনের ভিতরেই বাড়িতে ফিরবেন, এই সময় এই তপন মিশ্র তিনি স্বপ্নে দেখছেন একজন ব্রাহ্মণ এসে বলছেন, হে তপন মিশ্র, তুমি শ্রাদ্ধ সাধন তত্ত্ব জানতে চাইছ, চিন্তা করো না, এ ব্যাপারে জানার জন্য নবদ্বীপ থেকে নিমাই পণ্ডিত এসেছে, তুমি যাও নিমার পণ্ডিত কাছে যে তুমি শ্রাদ্ধ সাধন তত্ত্ব জানার চেষ্টা করো, তিনি তোমাকে সঠিক উপদেশ দেবে। তবে হ্যাঁ, নিমাই পণ্ডিতকে সাধারণ মানুষ বলে মনে করো না, তিনি হচ্ছে সাক্ষাৎ ভগবান, কাউকে বলো না। এভাবে তিনি স্বপ্নে আদেশ প্রাপ্ত হন, আর সকালে হলেই তিনি ছুটছেন, কোথায় নিমাই পণ্ডিত, কোথায় নিমাই পণ্ডিত, ছুটে ছুটে এসে নিমাই পণ্ডিতের চরণাশ্রয় গ্রহণ করেছে। এসে বলছেন, প্রভু সাধ্য সাধন তত্ত্ব পুচিতে না পারি, কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি, আমি সাধ্য সাধন তত্ত্ব বুঝতে পারছি না, কার আরাধনা করব বুঝতে পারছি না, কিভাবে আরাধনা করব বুঝতে পারছি না, আপনি আমাকে বলো। মহাপ্রভু তখন উত্তর দিলেন, এই প্রথম উপদেশ দিলেন কাউকে, এর আগে কিন্তু বাল্য বয়সে চপলতা, তারপরে যৌবন বয়সে বিদ্যার বিলাস, এই প্রথম উপদেশ দিতে শুরু করলেন তপন মিশ্রকে। আর সেই উপদেশ দিলেন কোথায়, জায়গাটা কোথায়, বাংলাদেশ। সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, যেহেতু বাংলাদেশেই প্রথম মহাপ্রভু উপদেশ দিলেন, সেই কৃপায় আজও বঙ্গদেশে হরিনাম করে স্ত্রী পুরুষে, সেই কৃপায়, কোন কৃপায়, যেহেতু মহাপ্রভু পূর্ববঙ্গে প্রথম কৃপা করেছেন, পূর্ববঙ্গবাসীদের প্রথম উপদেশ দিয়েছেন, সেই জন্য পূর্ববঙ্গে এখন মানুষ হরিনাম করে। এখনো গুরু মহারাজ বলেন, সারা পৃথিবী ঘুরেও বলেন যে বাংলাদেশ সব থেকে উর্বর জমি, যেখানে মানুষ সহজে ভক্ত পায়। আমরা কিছুদিন আগেও আমরা বাংলাদেশে 15 দিনের ট্যুর করেছি, আমাদের অভিজ্ঞতা হয়েছে, এরকম হরিকথার আসর করলে লোকে জায়গা দেওয়ার সময় পাবে, আর এখানে দয়াময় প্রভু ভক্তদের ডেকে ডেকে হয় না, লোক আসছে না, ভক্ত হয়ে গেছে তাও আসে না, আর ভগবানের কথা বিনা পয়সায় শুনবে, প্রসাদ পাবে, আর সেখানে মানুষ হরিকথা, এমনকি মুসলমানরাও হরিকথা শুনতে আসে, অনেকেই জানেন, কিন্তু যারা একবার বর্ডার পার হয়ে গেছে তাদের ভাবটাই চেঞ্জ হয়ে গেছে অনেকেরই। আমি অনেক জায়গায় বলি, সেই দেশে থেকে বরঞ্চ অনেকেই সেই দেশ ত্যাগ করেছে একটাই কারণে, কি জন্য, মানুষ দেশ ত্যাগ করেছে ধর্মের জন্য, তাই কি না, অনেকেই পূর্ববঙ্গ থেকে পশ্চিম বাংলা এসেছে কি জন্য, ওখানে ভালো ঘর ছিল, বাড়ি ছিল, পুকুর ছিল, সব কিছু ছিল, সেজন্য ও দেশ ত্যাগ করতে হতো না, যদি মাথায় টুপি পরে পাঁচ অক্ত নামাজ পড়তো তাহলে আর দেশ ত্যাগ করার দরকার হতো, ধর্মকে ভালোবাসে বলে দেশ ত্যাগ করে এসেছে, আর এই দেশে এসে ধর্ম করে না, মুরগি পোষে, ছাগল পোষে, মাছ মাংস খায়, আর ধর্ম করে না। আমার একটা অভিজ্ঞতা, আমি আগে কয়েক বছর আগে আমি বাংলাদেশ প্রচার করে বাংলাদেশের যে জোনাল সেক্রেটারি চারুচন্দ্র প্রভু, উনিও ইন্ডিয়াতে আসবেন, একসঙ্গে দুইজন বর্ডার পার হলাম, আমার গাড়িটা বর্ডারে গিয়েছিল, আমাদের দুইজনকে ওই গাড়িতে করে আমরা আসছিলাম, আসার সময় মানে ঠাকুরনগর ওইখানে একজন ভিআইপি সামনে দিকেছে, ওখানে একটা জামে আমরা আটকে গেছি, আর একজন সাধু কয়েকটা লোক চিৎকার, হে হে দেখো দেখো সাধু সাধু, হ্যাঁ কি করছে সাধু, দেখো গাড়ি চড়ছে। আজকেও আমরা যাচ্ছিলাম ওই মাতাজির বাড়িতে সকালে ব্রেকফাস্ট পেতে, ঠিক রাস্তা ঘুরলাম, বাহাতে একটা চায়ের দোকান, চায়ের দোকানে সবাই হি হি করে উঠলো, দেখো দেখো তোর সাধু গাড়ি চড়ছে দেখো। তা আমাদের ওখানে একটা লোক, আমরা দুইজন জ্যামে আটকে গেছে আর খুব নিন্দা করতে শুরু করেছে। আমি তখন একটু জোরে জোরে চিৎকার করে করে বলতে লাগলাম, দেখুন প্রভু সারা বাংলাদেশ ঘুরেছি, কোন হিন্দু নিন্দা করেনি, এমনকি কোনো মুসলমানও নিন্দা করেনি, আর আপনি ওয়েস্ট বেঙ্গলে এসে গেছেন দেখবেন হিন্দুরা নিন্দা করবে। এই ওয়েস্ট বেঙ্গলে কোনো মুসলমানরাও কিন্তু সাধুদের নিন্দা করবে না, যা নিন্দা করে হিন্দুরা। আর এই যে লোকটা যখন নিন্দা করছে, আমি জানি ঠাকুরনগরের বেশিরভাগ লোকগুলো কি হচ্ছে ওই দেশ থেকে আসা। এমন দেখুন যে লোকটা নিন্দা করছে, আমার 100% বিশ্বাস ও তাড়া খেয়ে ওই দেশ থেকে এসেছে, আর এই দেশে এসে সে লাটসায় হয়ে গেছে, সাধুদের নিন্দা করছে। যে ধর্মের জন্য দেশ ত্যাগ করলো সে এখন ধর্মের তত্ত্বই কিছু বোঝে না। তো এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য, যে যার জন্য আমরা এত কষ্ট করলাম সেই ধর্মটাকে আমরা শ্রদ্ধা দেব। তবে হ্যাঁ, যেসব জায়গায় বাংলাদেশি লোক আছে তাদের ভিতর সেই ট্র্যাডিশন আছে, সেই জন্য তারা তাড়াতাড়ি ভক্ত হয় সেটা আমরা দেখি। তাই মহাপ্রভু প্রথমেই পূর্ববঙ্গে প্রচার করতে গিয়েছেন, আর সেই কৃপায় আজও বঙ্গদেশে হরিনাম করে স্ত্রী পুরুষে, সেই কৃপায় আজও বঙ্গদেশে সব হরিনাম। তপন মিশ্রকে মহাপ্রভু উপদেশ দিলেন, কি উপদেশ দিলেন, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটাই উপদেশ দিলেন যে হরিনাম করলে সব, এই হরিনাম হচ্ছে সাধন, ভগবানকে আরাধনার পন্থা হরিনাম, আর আরাধনা করে পাবো কাকে, হরিনামকেই পাবো। কারণ যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি, অভিন্ন আত্মা নাম অনামী ন, নামের ভিতর সাক্ষাৎ ভগবান আছেন। ভগবান এই কলিযুগে নাম রূপে অবতীর্ণ হয়েছে, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। তাই মহাপ্রভুর প্রথম উপদেশ তপন মিশ্রকে দিলেন, কি উপদেশ, তুমি আরাধনা করবে হরিনাম করে আরাধনা করো। কার আরাধনা করবে, হরিনামেরই আরাধনা করো, সবটাই হরিনাম। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা, কোনো গতি নেই। তপন মিশ্র বললেন, প্রভু আপনার কাছ থেকে আমি আরো কিছু জানতে চাই, তা আপনি তো নবদ্বীপে ফিরে যাবেন, আমি এখানে গৃহ ত্যাগ করে আমি নবদ্বীপে বসতি স্থাপন করব, তাহলে আমি আপনার সঙ্গ লাভ করতে পারব। মহাপ্রভু বললেন, না তুমি নবদ্বীপে যেও না, তুমি সোজা এখান থেকে কাশীতে চলে যাও, বেনারস। মহাপ্রভু কেন বললেন নবদ্বীপে না গিয়ে কাশীতে যেতে কেন বললেন, মহাপ্রভু জানতেন আমি এখান থেকে ফিরে যাব, অল্প দিনের ভিতরেই নবদ্বীপ ত্যাগ করে আমি সন্ন্যাসী হয়ে চলে যাব। তপন মিশ্র তো এখানে পড়ে থাকবে, আর আমি যখন সন্ন্যাসী হয়ে বেনারসে যাব, ওখানে আমার কাছে একজন ভক্ত আসবে, কি নাম, সনাতন গোস্বামী আসবে। সনাতন গোস্বামী এসে, সনাতন গোস্বামী বেনারসে মিলিত হয়েছিলেন মহাপ্রভুর সঙ্গে, মহাপ্রভু জানতেন সনাতন গোস্বামী আমার কাছে আসবে, আর এসে সনাতন গোস্বামী একই প্রশ্ন করবে, সাধ্য সাধন তত্ত্ব কি। আর আমি যদি এখন তপন মিশ্রকে ডিটেলস বলি, আবার সনাতনকে বলি, এখন যদি আমি তপন মিশ্রকে ডিটেলস বলি, সনাতনকে একই কথা বলতে হবে, দুইবার বলা হবে। তার থেকে তপন মিশ্রকে বললেন, তুমি তুমি এখান থেকে চলে যাও কাশীতে বেনারসে, সেখানে যাও ওখানে অবস্থান করো। মহাপ্রভু জানতেন সনাতন আসবে, আর সনাতনকে আমাকে শিক্ষা দিতে হবে। তপন মিশ্র যদি একই জায়গায় থাকে, তাহলে এক ঢিলে দুই পাখি মেরে দেব, একই হরি কথাতে দুইজনেরকে জ্ঞান দিয়ে দিতে পারবো। আর তাই মনে করে মহাপ্রভু তপন মিশ্রকে বললেন, তুমি এখান থেকে নবদ্বীপে যাবে না, এখান থেকে সোজা বেনারসে চলে যাও। আর তপন মিশ্র বেনারসে গেলেন, ওখানে আর একজন মাত্র ভক্ত ছিলেন, চন্দ্রশেখর বৈদ্য। এখান থেকে তপন মিশ্র উনি হচ্ছেন ব্রাহ্মণ, আর বৈদ্য উনি হচ্ছেন কায়স্থ। তা মহাপ্রভু ব্রাহ্মণের বাড়িতে খেতেন, তাই তপন মিশ্রর বাড়িতে প্রসাদ পেতেন, আর চন্দ্রশেখর বৈদ্যের বাড়িতে রাত্রি যাপন করতেন। যখন শুনি সন্ন্যাস নিয়ে কাশিতে গিয়েছিলেন, সেখানে দুই মাস সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন, ওই চন্দ্রশেখর বৈদ্যের বাড়িতে থাকতেন আর তপন মিশ্রের বাড়িতে প্রসাদ পেতেন। এভাবে মহাপ্রভু যখন তপন মিশ্রকে জ্ঞান দিলেন, উপদেশ দিলেন, এদিকে নবদ্বীপে কি ঘটনা হয়েছে, নবদ্বীপে ঘটনা এই হয়েছে যে নবদ্বীপে লক্ষ্মীপ্রিয়া বাড়িতে আছে, মহাপ্রভু পূর্ববঙ্গে গিয়েছেন, আর লক্ষ্মীপ্রিয়া মহাপ্রভুর বিরহ সহ্য করতে পারছেন না। রাধারানী যেমন কৃষ্ণের বিরহ সহ্য করতে পারছিলেন না, ছটফট করতেন, আর লক্ষ্মীপ্রিয়াও মহাপ্রভুর বিরহ সহ্য করতে পারছেন না, ছটফট করছে। তার কাছে যাওয়ার জন্য, তার দর্শন করার জন্য কিছু যেতে পারছেন না, সেই জন্য কি করেছেন, বিরহরূপ সর্প দংশনে লক্ষ্মীপ্রিয়া দেহ ত্যাগ করলেন। অনেকে বলেন যে সাপের কামড়ে লক্ষ্মীপ্রিয়া মারা গেলেন, কিন্তু না, আপনারা অনেক সাপের নাম শুনেছেন কিন্তু বিরহ সাপের নাম শুনেছেন না, সেই জন্য এটা হচ্ছে বিরহ রূপ সর্প, কেউটে সাপ নয় বা অন্যান্য সাপ নয়, চন্দ্রপোড়া বা গোকরা বা এই কোনো সাপ নয়, এ সাপের নাম হচ্ছে বিরহ সর্প। লক্ষ্মীপ্রিয়া মহাপ্রভুর বিরহ সর্পে আক্রান্ত হয়ে তিনি দেহ ত্যাগ করলেন। মহাপ্রভু ঘরে ফিরে আসলেন, শচী মাতা প্রসাদ দিলেন, কিন্তু মনে খুব দুঃখ, বলছেন না, মন মুখ ভার করে আছে। পরে জিজ্ঞাসা করলেন, মা কি হয়েছে? না, তোমার পুত্র, আমার পুত্র মধু লক্ষ্মীপ্রিয়া সে দেহ ত্যাগ করেছে, গঙ্গা প্রাপ্তি হয়েছে। মহাপ্রভু দুঃখ পেলেন। কিছুদিন পরেই আবার আগের মতনই তিনি পণ্ডিত, লেখাপড়া করতে, সেরকম শিক্ষা ছাত্রদের পড়াতে শুরু করলেন, এইভাবে চলতে লাগলো। কিছুদিন পরে মহাপ্রভুর আবার দ্বিতীয় বিবাহ, শচী মাতা বললেন না, বিবাহ করতে হবে, মায়ের আগ্রহে উনি আবার বিবাহ করলেন বল্লভাচার্যের কন্যা বিষ্ণুপ্রিয়া। এবং সেই বিষ্ণুপ্রিয়া সেই বিবাহের সমস্ত বিবাহের ব্যবস্থা করেছিলেন, কে মনে আছে, কারো মনে আছে কে ব্যবস্থা খরচা বহন করেছিলেন? গতকাল বলেছিলাম কি নাম, বুদ্ধিমন্ত খান। হ্যাঁ, উনি সমস্ত খরচা বহন করেছিলেন, এমনকি অধিবাসের দিনে এত পান সুপারি এত ব্যবস্থা হয়েছিল, তাতে যা নষ্ট হয়েছিল তাতে দু চারটে বিবাহ হয়ে যায়, এবং বিরাট বড় পালকি, সমস্ত বাজনা, সমস্ত ব্যবস্থা করেছিলেন, রাস্তায় এমন বড় প্রসেশন হয়েছিল, মনে হবে রাজা রাজরারেরও অত খরচা হয় না। বুদ্ধিমন্ত খান সেরকম ব্যবস্থা করেছিলেন, সেই খরচা বহন করেছিলেন। বিষ্ণুপ্রিয়া সঙ্গে মহাপ্রভুর বিবাহ হল। এভাবে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ হয়ে তিনি ঘরে আসলেন, শচী মাতা পুত্রবধূকে বরণ করলেন। এভাবে লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া অবস্থান করছেন নবদ্বীপে। মহাপ্রভুর ইচ্ছা হল, আমি নিজেকে প্রকট করব, নিজেকে আমি যে জন্য এসেছি, কারণ অনেক সময় ছ শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে বলেন, পড়ে কেন লোক, তুমি এত পড়ছো, এত বড় পণ্ডিত হয়েছো কি জন্য, যদি হরিভজনই না করবে বেকার জীবন, পড়ে কেন লোক, কৃষ্ণ জানিবারে, কৃষ্ণ যদি নহিল তবে বিদ্যায় কি করে, তুমি এত বড় যে পণ্ডিত হয়েছো কি জন্য, তাতে কি ফল যদি তুমি কৃষ্ণ ভজন না করো। তখন মহাপ্রভু ঘাড় নেমে বলে, হুম হুম, সেটাও একদিন হবে, আপনার যদি আশীর্বাদ থাকে একদিন সেটাও হবে। তাই এরকম শ্রীবাস ঠাকুর যখন বললেন, ওনার ইচ্ছা হলো গয়াতে যে পিণ্ড দিয়ে আসি, তারপর নিজেকে প্রকাশ করব। আমি আগামীকাল গয়াতে যাওয়ার কথা আমি কালকে বর্ণনা করব। তার আগে নবদ্বীপ লীলার আর একটা লীলা, যেটা জগদানন্দ পণ্ডিত প্রেম বিবর্ত গ্রন্থে লিখেছেন, সেই লীলাটা না বললে বাল্য লীলাটা কিছু অপূরণ থেকে অপূর্তি থেকে যায়, সেই জন্য আমি সেই লীলা বলবো আজকে, বলে আমি শেষ করব। বলবো সেটা না, আপনার ধৈর্য আছে আর একটু, কারণ কালকে দেখেছি আপনার 8টা পর্যন্ত ছিলেন, সেই জন্য আমার একটু সাহস হলো যে মনে হয় আপনারা উঠবেন না, আর একটু বলি, বলবো। সেই জগদানন্দ পণ্ডিত উনি হচ্ছেন কৃষ্ণলীলায় তিনি ছিলেন সত্যভামা, কৃষ্ণলীলায় তিনি সত্যভামা, গৌরলীলাতে তিনি হচ্ছে জগদানন্দ পণ্ডিত। জগদানন্দ পণ্ডিত তার প্রেম বিবর্তে লিখছেন, স্বরূপ দামোদর এসে বলছেন, জগদানন্দ কি লিখছ, বলছে মহাপ্রভু লীলা লিখছি, যখন যেটা মনে পড়ে সেটাই লিখছে। জগদানন্দ লিখছে, আমার কোনো ক্রম জ্ঞান নেই, কোনটা আগে কোনটা পরে ক্রম জ্ঞান নেই, যখন যেটা মনে আসছে তখনই সেটা লিখছে। স্বরূপ দামোদর বললে, ভালো ভালো, মহাপ্রভু লীলা লেখো, যা শুনলে জগতের কল্যাণ হবে। আসলে মহাপ্রভুর কথা শুনলেই আমাদের কল্যাণ। তাই জগদানন্দ পণ্ডিত এর একটা লীলা, একদিনের ঘটনা হয়েছে, গদাধর, গদাধরের হাত ধরে নিমাই খেলতে খেলতে নবদ্বীপ থেকে তিনি অলকানন্দা নদীর পাড় দিয়ে দিয়ে অলকানন্দা নদীর পাড়ে এসেছেন, যেটা এখন হরিহর ক্ষেত্র, ওই জায়গা হলিহর ক্ষেত্র, আপনারা যারা পরিক্রমা করেছেন সেই পরিক্রমার সময় এই লীলাটা মহারাজ বলে থাকেন। অলকানন্দার নদীর পাড়ে যখন এসেছেন গদাধরের হাত ধরে, জগদানন্দ পণ্ডিত বলছেন, আমিও সঙ্গে ছিলাম, আমি আর গদাধর সঙ্গে আছিলাম, উনি তো রাইটার, উনি লিখছেন আমি আর গদাধর সঙ্গে ছিলাম। গদাধর জগদানন্দ মহাপ্রভু তিনজন এসেছেন, আর ওখানে যখন ভ্রমণ করছেন, করতে করতে একটা সুখ পাখি, টিয়া পাখি দেখতে পেয়েছেন, আর মহাপ্রভু সেই টিয়া পাখিকে ধরেছেন, ধরে বলছেন, হে সুখ, তুমি তো ব্যাসের নন্দন, তুমি তো কৃষ্ণ গুণগান করতে খুব ভালোবাসো, আমরা কিছুদিন আগে বদ্রীনাথে গিয়েছিলাম, যেখানে ব্যাস গুহা দেখলাম, ব্যাসদেবের পুত্র হচ্ছে সুখদেব গোস্বামী, সুখদেব গোস্বামী মুক্ত পুরুষ ছিল, জন্ম হলেই 16 বছর বয়সে জঙ্গলে চলে যাচ্ছিলেন, ব্যাসদেব তাকে পুত্র পুত্র বলে ডেকে এনেছেন, ডেকে আসেনি তো জঙ্গলে চলে গেছেন, তিনি কাঠুরিয়াদের কিছু কৃষ্ণ লীলা শ্লোক লিখে পাঠিয়ে দিয়েছেন জঙ্গলে, কাঠুরিয়ারা সেই শ্লোক বলে আর কাঠ কাটে, আর জঙ্গলে থেকে সুখদেব গোস্বামী সেই শ্লোক শুনে এত আনন্দ, এই এই শ্লোক তোমরা কোথায় পেয়েছো, না আপনার বাবার কাছে পেয়েছে, তখন উনি আবার ফিরে আসলেন বাবার কাছে, যে বাবা তখন ওনাকে কৃষ্ণলীলা যে শ্রবণ করেছেন, হ্যাঁ কৃষ্ণলীলা ভাগবত শ্রবণ করেছিলেন সুখদেব গোস্বামী, আর সেই সুখদেব গোস্বামী পরবর্তীকালে পিতার কাছে গিয়ে জ্ঞান লাভ করে তিনি পরীক্ষিত মহারাজকে শুকর তালে সেই ভাগবতের কথা শ্রবণ করেছেন। তা সেই সুখদেব গোস্বামী পেলে এই সুখ পাখি দেখেই মহাপ্রভু তাকে ধরেছে, বলছে তুমি তো সুখ, ব্যাসের পুত্র, তুমি একটু কৃষ্ণ লীলা গাও, আমি হচ্ছে কৃষ্ণ ভক্ত, আমি কৃষ্ণরে রাধা কৃষ্ণ নাম শুনতে আমি খুব ভালোবাসি, তুমি একটু রাধা কৃষ্ণ গাও তো সুখ পাখি এরকম ডানা নেড়ে নেড়ে বলছেন। রাধা কৃষ্ণ বলছে না, বলছে গৌর গদাধর গৌর গদাধর। তখন মহাপ্রভু বলছে আরে সুখ তুমি এ কি বলছো, আমি হচ্ছে কৃষ্ণ ভক্ত। দেখো সেই বৃন্দাবন, হ্যাঁ বৃন্দাবনে তুমি থাকো, আমি বৃন্দাবনে যে রাধা কৃষ্ণের লীলা আর সেইটাই, এটা তো বৃন্দাবন থেকে অভিন্ন। তা তুমি রাধা কৃষ্ণ বলো আমি আনন্দ পাই। সুখদেব সুখ পাখি বলছেন প্রভু আপনার ভজন আলাদা আমার ভজন আলাদা। বৃন্দাবনে যে কৃষ্ণ আপনি গৌরাঙ্গ হয়েছেন, আর বৃন্দাবনে যে রাধা রানী তিনি এই গদাধর হয়েছেন, তাই সেই বৃন্দাবনে নদিয়া হয়েছে, তাই আমি নদিয়াতে বসে এই নবদ্বীপ ধামে বসে আমি রাধা কৃষ্ণ বলি না, আমি সেই রাধা কৃষ্ণ যেহেতু গৌর গদাধর হয়েছে তাই আমার ভজন এখন থেকে গৌর গদাধর গৌর গদাধর গৌর গদাধর গৌর গদাধর। সবাই বলুন দেখি গৌর গদাধর গৌর গদাধর গৌর গদাধর গৌর গদাধর গৌর গদাধর। এ হচ্ছে আমাদের আসলে ভজন, নবদ্বীপের ভজন হচ্ছে গৌর গদাধরের ভজন। যদিও আমাদের ইসকন ভক্তরা গৌর নিত্যানন্দ করে, কারণ গৌর নিত্যানন্দ হচ্ছে প্রিচিং মুড প্রচার, সেই জন্য গৌর নিত্যানন্দ, কিন্তু ভক্তিদাস ঠাকুর স্থাপন করেছেন গৌর গদাধর ভজন। ভজনশীল তারা গৌর গদাধরের ভজন করে, আর যারা প্রচার মুভমেন্ট তারা গৌর নিত্যানন্দ, তবে গৌর গদাধরকে আমরা অ্যাকসেপ্ট করি। তা সেই সুখ পাখি রাধা কৃষ্ণ না বলে শুধু গৌর গদাধর বলছে গৌর গদাধর। তখন মহাপ্রভু রেগে গেলেন, হ্যাঁ আমি কৃষ্ণ ভক্ত, আমি রাধা কৃষ্ণ শুনতে ভালোবাসি, তুমি অন্য নাম বলছো কেন, আমার অন্য নামে আনন্দ নেই। তখন সুখ পাখিটাকে ছুড়ে ফেলে দিয়ে গদাধরের হাত ধরে তিনি বাড়িতে চলে আসলেন। এইভাবে গৌর গদাধর লীলা সেখানে সংগঠিত হয়েছে। আমি এখানে রাখছি, 7:45 বাজে, আমরা 15 মিনিট একটু হরিনাম করব। লাস্টে হরিনাম না হলে পূর্ণতা হয় না ভাগবত প্রভুর কণ্ঠে।